This track was downloaded from FusionBD.com.
রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। জুয়েল আছি আপনার সঙ্গে, পুরো টিম অন্ধকারের গল্পে টিম রয়েছে আমাদের সঙ্গে, প্রডিউসার সাদেক সামি। এবং আজকের এই এপিসোডটি নিয়ে আপনাদের আগ্রহের কোনো কমতি আমি লক্ষ্য করিনি, আমরা খুব বেশি আগ্রহ দেখেছি আজকের এই এপিসোডটিকে ঘিরে। অনেকে অনেক আগে থেকেই জেনে গেছেন যে আজকের এপিসোডটি একটু স্পেশাল, আমরা বরাবরই প্রত্যেকটি এপিসোডই স্পেশাল করবার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্যই, এবং অন্ধকারের গল্পের টিম সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে প্রতিদিন। তার ব্যতিক্রম হয়নি। আজ আমাদের এই স্পেশাল এপিসোডে আজকের পর্বে আমাদের সঙ্গে থাকবেন ফেনীর বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। শুনবো আজকে তার অনেক অজানা কথা, আশা করছি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গেই থাকবেন। শুরুতেই জানিয়ে দিই আমাদেরকে কিছু লিখবে ঠিকানা 16260 এই নাম্বারে, আর বিস্তারিত জানতে আপনি অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে সেখানে গেলেই পেয়ে যাবেন, facebook.com/OG90.4, এটা হচ্ছে অন্ধকারের গল্পের ফ্যান পেজ। এছাড়াও ঢাকা এফএম 90.4 এর যে ফ্যান পেজ রয়েছে সেখানে গেলেও আপনি পেয়ে যাবেন বিস্তারিত আজকের এপিসোডটিকে ঘিরে সবকিছুই আমরা সেখানে পোস্ট করেছি। সো ভিজিট করুন আমাদের ফ্যান পেজ www.facebook.com/ঢাকা FM 90.4। SMS পাঠাবার ঠিকানা জানিয়ে দিলাম, নাম্বারটি 16260, কিছু লিখবার ঠিকানা জানিয়ে দিলাম facebook.com/ঢাকা FM 90.4 এবং facebook.com/OG90.4। আরও কিছু যদি জানাতে চান আমি কিছুক্ষণ পরে এসে জানিয়ে দিব কি করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এই এপিসোডে আসতে চান, তাদের জীবনের অজানা কথাগুলি শেয়ার করতে চান। অন্ধকারের গল্প এমন একটি অনুষ্ঠান, আপনাদের জন্য এই অনুষ্ঠান আমরা খুঁজে বার করার চেষ্টা করি সেই ঘটনাগুলি যা এর আগে কখনোই উন্মোচিত হয়নি। আবারও ধন্যবাদ জানাই এই টিমটিকে যারা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের সবার জন্য। আমি জুয়েল আছি আপনার সঙ্গে। শুরুতেই প্রতি পর্বে যেটা থাকে অন্ধকারের গল্পের নির্ধারিত বিষয়ের উপর একটি প্রতিবেদন, এবং আজও সেই ব্যতিক্রম হয়নি, আজও সেই প্রতিবেদনটি আমরা শুনব। এটা তৈরি করেছেন আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। চলুন শুনি, ফিরে আসছে একটু পর।
জয়নাল হাজারী অত্যন্ত আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত একটি নাম। একসময় ফেনীর গডফাদার হিসেবে তিনি খ্যাত ছিলেন, নিয়ন্ত্রণ করতেন পুরো ফেনী শহর। 2011 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 16 আগস্ট রাতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। আত্মগোপনে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে পুরো দৃশ্যপট। মোটা দাগে দৃশ্যপট বদল শুরু হয় মূলত 2001 সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। তিনি বলেন ওই নির্বাচন তিনি করতে চাননি, তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে পরাজিত হলেন, দেশে ফিরতে পারছেন না। এই সময়টাতে তিনি লেখালেখি, ইন্টারনেট আর ক্রিকেট খেলা দেখে সময় কাটিয়েছেন, নিজের নামে ওয়েবসাইটও চালু করেছেন। ওই সময়ে আত্মজীবনীমূলক বই জয়নাল হাজারী বলছি লেখা সম্পন্ন করেন। 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জয়নাল হাজারীর ভাষ্যমতে তিনি আত্মগোপনে থাকাকালীন একটি মহল তার বিকল্প খুঁজতে থাকে। তিনি দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না, যদিও ফেনী আওয়ামী লীগের ওপর তার প্রভাব থেকে যায়। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করেন। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। ফেনী দুই আসনের সাংসদ সদস্য নিজাম হাজারীর সঙ্গে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিরোধ তৈরি হয়। জয়নাল হাজারী 10ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সমর্থন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 3টি আসনে মনোনয়ন দাখিল করেও নির্বাচন করতে ব্যর্থ হন। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হত্যাকাণ্ডের পর নানা কারণে আলোচনায় উঠে এসেছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারী। জয়নাল হাজারী ফেনী সদর আসন থেকে 1986, 1991 ও 1996 সালে তিনবার সাংসদ নির্বাচিত হন। বর্তমানে ঢাকায় অবস্থান করছেন প্রভাবশালী এই নেতা। তার এখন একমাত্র কাজ সাংবাদিকতা, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি তার দৈনিক হাজারিকা নিয়ে ব্যস্ত থাকেন বলে তিনি বলেন।
স্বাগত আরেকবার। আর এই ছিল আজকের এপিসোডের উপর ভিত্তি করে প্রতিবেদন, যেটা তৈরি করেছেন তারেক আহমেদ। অনেক ধন্যবাদ জানাই। আমরা মূল ঘটনায় ফিরে যাব, শুনব জয়নাল হাজারীর অনেক অজানা কথা। আর ততক্ষণে আপনাদের সঙ্গে থাকবেন এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। আমরা তার আলোচনায় ফিরে যাব, সেই ঘটনায় ফিরে যাব, শুনব সেই সব অজানা কথা। তার আগে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে SMS করেছেন। জানিয়ে রাখি আজকের এপিসোডটি এবং পূর্বের যে কোনো এপিসোডটি আপনি খুঁজে পাবেন আমাদের ওয়েবসাইটে। অন্ধকারের গল্প যদি আপনি ডাউনলোড করে শুনতে চান সেটা খুঁজে পাবেন আমাদের ওয়েবসাইটে। পূর্বের এপিসোডগুলি যদি আপনি ডাউনলোড করতে চান আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক। ওকে, আর আজকের এপিসোডটি পেয়ে যাবেন আগামীকাল। আগামীকাল থেকে আপনি আজকের এপিসোডটি ডাউনলোড করে শুনতে পারবেন। যারা মিস করবেন আশা করছি অন্যরা হয়তো অন্যদেরকে জানিয়ে দেবেন যে তারা কিভাবে এই এপিসোডটি ডাউনলোড করে শুনতে পারেন। যারা SMS করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক আগ্রহ নিয়ে দেখতে পাচ্ছে, অপেক্ষা করছেন সেই ঘটনাগুলি জানবার, জয়নাল হাজারীর জীবনের কিছু কথা শুনবার, অজানা কিছু কথা শুনবার। অনেক ধন্যবাদ যারা সঙ্গে রয়েছেন। দেরি না করে আমরা শুনব সেই ঘটনাগুলির একটি না প্রথম অংশ। তার সঙ্গে কথা বলেছেন আমাদের এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। চলুন শুনি।
আজ জুয়েল ভাই যেমনটা বলছিলেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সেই জয়নাল হাজারী। অনেক কারণে তিনি আলোচিত সমালোচিত যেমনটাই বলি না কেন, হয়তোবা কখনো মিডিয়ার কল্যাণে, কখনো তার নিজ কার্যকলাপের সেই কল্যাণে আজকে আমাদের মাঝে উনি উপস্থিত আছেন। হয়তোবা অনেক কথাই আজকে ওনার কাছ থেকে শুনব। তবে সর্বপ্রথম আমি ওনার কাছ থেকে জানতে চাই যে ওনার যে ছোটবেলাটা ছিল ওনার কেমন ছিল, এবং ওনার সেই জন্ম এবং ওনাদের সেই পরিবারটা যদি একটু বলতেন যে কয় ভাই বোন আপনারা ছিলেন।
আমার জন্ম হয়েছে আমার নানার বাড়ি সহদেবপুরের পণ্ডিত বাড়িতে।
আচ্ছা।
আমার ভাই আমরা এখনো আছে তিন ভাই, দুই ভাই মারা গেছে, এক ভাই একেবারে এক বছর বয়সেই মারা গেছে, আর এক ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে 17 বছর বয়সে মারা গেছে।
আচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে আপনার তিন ভাই ছিলেন, তিন ভাইয়ের মধ্যে আপনি আসলে কততম ছিলেন?
আমি ভাই বোনদের মধ্যে সবাই বড়।
আচ্ছা, সবার বড়। হ্যাঁ, এই যে আপনার সেই আপনার বাবা কেমন ছিলেন, আপনার মাকে আপনি কেমন দেখছেন, যদি একটু ওনাদের একটু ফিল করেন।
আমাদের বাড়ি ছিল ফেনী থানার অন্তর্গত ধর্মপুর ইউনিয়নে। আমার বাবা পরে আমারও জন্মের আগে উনি ফেনী শহরের বাঁশপাড়ার কাছাকাছি একটা জায়গায় কিছু জায়গা কিনে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
আচ্ছা।
এবং উনি আমার জন্মের আগে অত্যন্ত গরিব মানুষ ছিলেন। উনি নিজের মাথায় ফুলগাজী অঞ্চল থেকে তরকারি, মাথায় করে তরকারি এনে ফেনী শহরে বিক্রি করতেন।
আচ্ছা।
সেই গরিব মানুষটি পরবর্তীকালে ভাগ্যক্রমে হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের ওই ইউনিয়নের ইউনিয়নে বিমানবন্দর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা তারা জমি অধিগ্রহণ করে, সেখানে আমার আব্বার অল্প কিছু জমি তারা অধিগ্রহণ করে, কিন্তু সে সময় তড়িঘড়ি করে তারা সবাইকে বিপুল পরিমাণ টাকা দেয়।
আচ্ছা।
সেই টাকা দিয়ে আস্তে আস্তে ব্যবসা করতে করতে এক সময়ে পাকিস্তান আমলের শেষ দিকে, তখনকার সময়ে বলা হত ফেনী শহরের বা ফেনী অঞ্চলের ধনী লোকদের একজন।
আচ্ছা।
তো সেইটা আমার আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার আব্বা মোটামুটি ধনী এবং অনেক টাকা পয়সা জায়গা সম্পত্তির মালিক। এই সময়ে একটা নাটকীয় ঘটনা হচ্ছে, আমার আব্বার প্রথম বিবাহের যে স্ত্রী ওনার ঘরে একটিমাত্র মেয়ে, এখন আব্বা বিশাল সম্পত্তির অধিকারী হওয়ায় চিন্তা করতেছিলেন যে এই বিশাল সম্পত্তি পরবর্তীকালে কারা কারা মালিক হবে, কারা ভোগ করবে ইত্যাদি, এসব চিন্তা এক সময় আগের দিনের মানুষ বেশি করত। সেই চিন্তা থেকে আমার আব্বা পুত্র সন্তানের আশায় 20 বছর পরে আরেক বিয়ে করে।
আচ্ছা।
এবং 20 বছর পরে বিয়ে করার প্রথম সন্তান আমি, এবং বলা হয় আব্বা আমার নাম রাখাটাও স্বপ্নে দেখেছিলেন।
আচ্ছা।
এবং আমার আব্বা বিয়ে করেন পণ্ডিত বাড়িতে, এবং পণ্ডিত বাড়ির আমার মা ছিল তার বোনদের 7 বোনদের মধ্যে সবচেয়ে বড়।
আচ্ছা।
অন্য বোনদের তার বিয়ে হয়ে গেলেও আমার মায়ের বিয়ে হচ্ছিল না, যেহেতু মা খানিকটা প্রতিবন্ধী ছিলেন, এবং প্রতিবন্ধী থাকার কারণেই কেবল অনেকটা অশিক্ষিত আমার আব্বার কাছে পণ্ডিত হাবিবুল্লাহ তার মেয়েকে বিয়ে দেন। যদিও তিনি রাজি ছিলেন না, কিন্তু আমার আব্বার আরেকজন ভাইয়ের মতো উনি অনেক কষ্টে রাজি করান। সেখানে প্রথম আমার জন্ম হয়, পরে আমরা 4 ভাই 5 ভাই 4 বোন জন্মগ্রহণ করি।
আচ্ছা। এতক্ষণ তো আপনার মা সম্বন্ধে একটু জানলাম, যিনি আপনার বাবা পণ্ডিত হাবিবুল্লাহ ওনার ওই বাড়িতে পণ্ডিত বাড়িতে বিয়ে করেন। এবার যদি আপনার মা সম্বন্ধে একটু বলেন যে কেমন ছিলেন উনি, ওনাকে আপনি কেমন দেখেছেন একটু যদি বলেন।
আমার মা, আগেই বলছিলাম যে আমার মা ছিলেন একেবারেই মানে নির্দোষ, একেবারে মানে যিনি কোন খারাপ, মানে যিনি, আমি এটা অনেকে স্বীকার করে না বা হয়তোবা জানি না ক্ষতি আছে কিনা, কিন্তু আমার মা যেহেতু কিছুটা প্রতিবন্ধী ছিলেন সেজন্য আমার মা কোনোদিন কারো ক্ষতি করেন নাই। আমার মা ক্ষতি চিন্তা বুঝতেন না। আমার মা সবসময় আমাদের সন্তানদের মঙ্গল কামনা করতেন, এবং সেই হিসাবে আমার মাকে আমি এবং আমার ভাইয়েরা বোনেরা সহ আশেপাশের লোকজন অনেকটা মহিষী, অর্থাৎ যাকে খুবই অনেকটা ধর্মীয় ভাবে আমরা দরবেশের মতো বলি, যেটা ওনাকে সবাই সেই দৃষ্টিতে দেখতেন, এবং উনি কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার কাকে বলে বুঝতেন না। তো উনি সন্তানদের ব্যাপারে আসলে খুব বেশি কোন মানে এক কথায় ওনার মধ্যে কোন স্বার্থ চিন্তা ছিল না।
আচ্ছা।
উনি কোন ওইসব টাকা পয়সা ধন সম্পত্তি এইসবও ছিল না ওনার মধ্যে।
আচ্ছা, সবার তো প্রথম জীবনের যে প্রথম স্কুল সেটা নিয়ে অনেকের অনেক রকম ভালো ভালো অভিজ্ঞতা থাকে, আপনারও নিশ্চয়ই এরকম কোন মজার কোন অভিজ্ঞতা আছে যে প্রথম স্কুল নিয়ে। তো আমরা একটু জানতে চাই যে আপনি সর্বপ্রথম কোন স্কুলে ভর্তি হন, এবং সেই ভর্তি হওয়ার সময় কোন মজার কোন অভিজ্ঞতা ছিল কিনা।
আচ্ছা, আমার সারা সমস্ত জীবনের প্রতিটি ঘটনাই খানিকটা নাটকীয়। আমার আব্বা খুবই ধার্মিক লোক ছিলেন, উনি আমার গ্রামের মসজিদটা উনি প্রতিষ্ঠা করেন, এবং ফেনী শহরের জামে মসজিদ যেটাকে বলে সবচেয়ে বড়, সেটা প্রতিষ্ঠা এবং সেটার সৃষ্টির পেছনে আমার আব্বার অবদান যথেষ্ট। লক্ষ লক্ষ টাকা দামের উনি একটা ঘর ওটাকে দান করে গেছিলেন, এবং সব সময় ওটার যে কোনো কাজের প্রয়োজন হলে উনি টাকা পয়সা দিতেন। এছাড়া উনি আমাদের জানা মতে 40 বছর প্রায় নামাজ কথা করেন নাই, 3 বার হজব্রত পালন করছেন, এবং আমাকে 10 বছর বয়সেই তাহাজ্জাতের নামাজ পড়াইতে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এবং 3 খতম কোরআন খতম করাইছেন। অর্থাৎ আমি স্কুলে যাওয়ার আগেই উনি ওনার সঙ্গে সঙ্গে রেখে আমাকে ধর্ম কর্ম করাতেন। তো প্রথমেই উনি একদিন সিদ্ধান্ত নিলেন আমাকে মাদ্রাসায় ভর্তি করাবেন। মাদ্রাসায় ভর্তি করাবার আগে নতুন জামা কাপড় কিনে দিলেন, এবং কিনে দিয়ে আমার নানা হাবিবুল্লাহ পণ্ডিতের কাছে নিয়ে গেলেন সালাম করার জন্য। পণ্ডিত হাবিবুল্লাহকে, পণ্ডিত আমার নানা হাবিবুল্লাহ পণ্ডিতকে সালাম করে যখন তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন আমার একমাত্র নানা মাস্টার জাকির হোসেনের সঙ্গে পথে দেখা। তিনি তখন হাসতে হাসতে বা হাস্যস্থলে জিজ্ঞেস করলেন, কি ভাগনা কোথায় যাইতেছ? তা আমি কইলাম আমি তো আজকে মাদ্রাসায় ভর্তি হব, আব্বার সঙ্গে যাইতেছি। বলে কি, এটা কি করে হইতে পারে? তো আসলে উনি আব্বাকে জিজ্ঞেস করলেন যে কি আসলে কি আমার ভাগনাকে আপনি মাদ্রাসায় নিতেছেন? আব্বা বলল হ্যাঁ, মাদ্রাসায় নিলে তো আল্লাহর কাজ করবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আমার মৃত্যুর পরও এটার জন্য আমি সওয়াব পাবো, নতুবত আমি গুণাগার হব ইত্যাদি। তো ওই জাকির মাস্টার বললেন এইটা আমি জিন্দা থাকতে হবে না, ছেলেকে আমার স্কুলে ভর্তি করাবো। তখন উনি ফেনীর মাইনর স্কুলে মাস্টারি করতেন এবং দুজনের মধ্যে তখন আমাকে নিয়ে টানাটানি হলো। পরে মামা তখন কিছুটা একটু ইয়ং ম্যান, আব্বা তো বয়স্ক, তো মামাই টেনে নিয়ে আমাকে তার স্কুলে ভর্তি করালেন এবং মাইনর স্কুলে প্রথম আমি ভর্তি হই। মাইনর স্কুল থেকে পরে পিটিআই, পিটিআই থেকে ফেনী পাইলট প্রাইমারিতে, পাইলট প্রাইমারি থেকে পাইলট হাই স্কুল, পাইলট হাই স্কুল থেকে ফেনী কলেজ, সেখান থেকে বিএ পাশ করি।
আপনারা হয়তো অনুষ্ঠানের প্রথমেই জানতে পেরেছেন যে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন জয়নাল হাজারী। আপনারা তাকে যে কোনো কোশ্চেন কিন্তু পাঠাতে পারেন, আমাদের একটি পোস্ট দেওয়া আছে ফেসবুকে www.facebook.com/dhakafm90.4, সেখানে আপনারা যে কোনো প্রশ্ন পাঠাতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারে। আপনারা শুনছেন জয়নাল হাজারীর সেই অজানা গল্প। জয়নাল হাজারী আজকে জানাচ্ছেন তার সেই না বলা কথাগুলো। হয়তো বা আমরা তো এতক্ষণ শুনলাম যে আপনার সেই ছোটবেলার সেই গল্পগুলো এবং আপনার সেই প্রথম স্কুল, সেই প্রথম স্কুল নিয়ে সেই একটি মজার অভিজ্ঞতা। আচ্ছা হাজারী ভাই, এই পর্যায়ে যে আপনার বলছিলেন যে আপনার নাম নিয়ে একটি ঘটনার কথা, যে আপনার বাবা স্বপ্নে আপনার নামটি পেয়েছিলেন, তো সেই ঘটনাটা যদি আমাদের একটু খুলে বলেন যে কিভাবে সেই নামটি পাওয়া, স্বপ্নে পাওয়া, এই ঘটনাটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে আরেকটু সুন্দর করে যদি একটু বলতেন।
আব্বা বা পরে সবাই বলছিল যে প্রথম ছেলের নাম কি রাখবো, এরকম একটা কথার মধ্যে আব্বা তখন নাম রাখার আসরে বললেন যে আমি তো স্বপ্ন দেখছি তার নামটা, মানে এখন যেটা আছে আছে বলতে হাজারীটা তো আমাদের টাইটেল,
ওই
জয়নাল আবদিন রাখার জন্যই উনি স্বপ্ন দেখছিলেন বলছিলেন। অথবা এরকম শুনছিলাম যে উনি আজমির শরীফ গেছিলেন শুক্রিয়া আদায় করার জন্য, তো সেখানে খাজা বাবার দরবারে রাত্রে নাকি স্বপ্ন দেখছিলেন এইসব।
আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো প্রথম মাইনর স্কুলে ভর্তি হন, ওইখানে কত বছর, মানে কোন ক্লাস পর্যন্ত পড়েন? এখানে
আমার মনে হয় আমি বছর দুয়েক।
আচ্ছা বছর দুয়েক।
এখন ওইটা হচ্ছে সেন্ট্রাল, এখন ওইটার নাম হচ্ছে সেন্ট্রাল হাই স্কুল। ওই সময় সেই সময় অর্থাৎ আমার বয়স যখন 6 বছর তখন ওইটার নাম ছিল মাইনর স্কুল, তখন বোধহয় প্রাইমারির উপরে হাই স্কুল তো ছিল না, তখন ক্লাস 8 পর্যন্ত ছিল।
আচ্ছা আচ্ছা, সালটা কি মনে আছে যে প্রথম স্কুলের ওই সালটা?
সালটা তো মনে নাই, তবে যদি হিসাব করি আমার বয়স এবং 6 বছর, আমার জন্মের টাইম এবং 6 বছর এসব হিসাব করলে কিছুটা বোঝা যায়। যেমন আমার, আমি 45-এর আগস্টে জন্মগ্রহণ করি, তাইলে এবার তার পরবর্তী 6 বছর ধরলে যে সময়টা হবে আর কি,
মানে 51-এ 1951 সালে হয়তো ভর্তি হন,
এরকম।
আচ্ছা ওইখানে তো 2-3 বছর, তারপরে কি পাইলট স্কুলে ভর্তি হন?
তারপরে পিটিআই স্কুল, একটা পিটিআই এর একটা প্রাইমারি স্কুল এখনো আছে, তখনও ছিল। পিটিআই থেকে ক্লাস 4 পাশ করে পাইলট প্রাইমারি ক্লাস 5 এ ভর্তি হই এবং পরে পাইলট প্রাইমারি থেকে পাঠ করেই পাইলট হাই স্কুল আর কি।
আচ্ছা আপনার স্কুল জীবনটা নিয়ে আমরা একটু শুনতে চাই, যে স্কুল জীবনে তো অনেকের থাকে যে অনেক বড় ফ্রেন্ড সার্কেল থাকে, খুব প্রিয় বন্ধু থাকে, অপ্রিয় বন্ধু থাকে, এবং স্কুল জীবনে সেই টিফিন পালানোর সেই সময়টাও হয়তো বা থাকে কারো কারো, এছাড়াও স্কুলের ঘন্টা ফাঁকি দিয়ে অনেকেই খেলতে যায়, এই টাইপের ছোট ছোট কোনো অভিজ্ঞতা কি আপনার আছে কিনা, এরকম মজার কোনো অভিজ্ঞতা, আপনার কোনো প্রিয় কোনো বন্ধুর কথা অথবা অপ্রিয় কোনো বন্ধুর কথা, অথবা এর বাইরেও তো অনেকে চঞ্চল থাকে স্কুল লাইফটাতে, পরের দিকে হয়তো বা অনেকটা শান্তশিষ্ট হয়ে যায়, আপনার আসলে স্কুল লাইফটা আপনার কেমন ছিল? চঞ্চল ছিল খুব বেশি চঞ্চল ছিলেন নাকি একটু শান্তশিষ্টই ছিলেন?
না, স্কুল জীবনটাতে আমার তেমন কোন নাটকীয়তা নাই, তবে স্কুল জীবনে আমি বিশেষ করে স্কুল জীবনটা আমি খুবই শান্তপ্রিয় ছিলাম এবং স্কুল জীবনের ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলাম না। তবে এটা এটা একটা কিছুটা ব্যতিক্রমী যে যত উপরের দিকে যাচ্ছিলাম ততই আমি তুলনামূলকভাবে ভালোর দিকে যাচ্ছিলাম, কিন্তু প্রথম থেকে খুবই খারাপ ছিলাম। যেমন মাইনর স্কুলের একটা পরীক্ষায় এতটাই অবশ ছিলাম যে পরীক্ষার প্রশ্নপত্র আমাকে দেওয়ার পরে আমি পরীক্ষার খাতায় ওই প্রশ্নপত্রটাই শুধু লিখে দিয়ে চলে আসছিলাম।
আচ্ছা, স্কুল জীবনের স্মৃতি বলতে আপনার তো বন্ধুদের স্মৃতি বা কোন বন্ধুকে মিস করেন কিনা, খুব কাছের বন্ধু থাকে না যে দুই তিনজনের বন্ধুর মধ্যে একজন খুব কাছের বন্ধু?
সেটাই, মানুষের কিছু কিছু মানুষের জন্ম হয় যাদেরকে ঘিরেই একটা সংগঠনের মতো হয়, যেমন বোধ হয় একেবারে শৈশবকাল থেকেই অনেকটা আমাকে ঘিরে আমাদের সার্কেল গড়ে উঠত বারবার। তো সেখানে শত শত না হাজার হাজার স্মৃতি আছে, কত স্মৃতি বলা যাবে। যেমন এখন বোধ হয় এইসব সিস্টেম নাই, আমরা আমি খেলাধুলায় খুব বেশি আগ্রহী ছিলাম, ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল, ক্রিকেট, হকি, হকি টিমে আমি পাইলট হাই স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম
সেই সময়, ব্যাডমিন্টন
ওই সময়। হ্যাঁ, এখন সেই সময়ে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখনকার সময়ে একটা সিস্টেম চালু হলো যে ক্লাস নাইন থেকে চারটা পরীক্ষা বোর্ডে হবে এবং এই বোর্ডের পরীক্ষায় যারা পাশ করবে তারা পরবর্তীকালে ম্যাট্রিকের আর এটাকে কি বলে এলাও পরীক্ষা, মধ্যখানে একটা পরীক্ষা হইত, এলাও পরীক্ষাতে দিতেও হবে না বা দিলেও আর ফেল করার কোন প্রশ্ন নাই, এগুলোতে পাশ করলেই ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যাবে। কিন্তু আমাদের তখন আমরা ছাত্র হিসেবে এরকম ছিলাম যে আমাদের হয়তোবা ষান্মাসিক বা এলাও পরীক্ষায় ঝুঁকিপূর্ণ ছিল, হয়তো বা এলাও নাও হতে পারে এটা, কিন্তু ক্লাস নাইনের পরীক্ষাটা যদি দিয়ে পাশ করা যায় তাতে আর সমস্যা হয় না।
আচ্ছা,
যাই হোক, আমাদের ক্লাস নাইনের পরীক্ষার একদিন আগে আমাদের নোয়াখালীতে, অর্থাৎ এখন তো আমরা ফেনী আলাদা হয়ে গেছে, তখনকার সময় ফেনী ছিল তখন মহকুমা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী তিনটা নিয়ে ছিল বৃহত্তর নোয়াখালী। তো নোয়াখালী জেলা স্কুলের সঙ্গে আমাদের ফেনী পাইলট হাই স্কুলের হকি খেলার দিন ধার্য হল পরীক্ষার আগের দিন।
আচ্ছা,
তখন কর্তৃপক্ষ, যখন আমরা বললাম যে আমরা তো ক্যাপ্টেন কিন্তু আমি কি করে যাবো, আমার তো কালকে পরীক্ষা, বলা হলো যে ঠিক আছে তোমার পরীক্ষা, এটা সমস্যা হবে না, যাও তুমি। তারপরে পরীক্ষা যাতে দিতে না হয় এই জন্যই আমরা দুই দিন তিন দিন অনেকটা ইচ্ছা করে ড্র করে সেখানে রয়ে গেলাম, আর পরীক্ষা দিতে হলো না। আমরা অটোমেটিক্যালি ম্যাট্রিক পরীক্ষা দিলাম এবং ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অবশ্যই তখন আমি পরীক্ষা ম্যাট্রিক দিয়ে কোন রকমে অর্থাৎ থার্ড ডিভিশনে পাশ করি এবং সে বছরই 1963 সনে ফেনী কলেজে ভর্তি হই।
আচ্ছা, তখন তো ম্যাট্রিক পরীক্ষাকে ম্যাট্রিকুলেশন বলতো, তাই না?
ম্যাট্রিক, মুখে ম্যাট্রিকই বলতো, হয়তো বা ইংরেজিতে বলতে গিয়ে ম্যাট্রিকুলেশন।
সে সময় তো আসলে পড়াশোনাটা মনে হয় অনেক টাফ ছিল, যে এখন দেখা যায় যেরকম ভাবে কোনো এসএসসি কিংবা এইচএসসি রেজাল্ট আউট হলে হাজার হাজার এ প্লাস, কিন্তু সে সময় তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন একটা ব্যাপার ছিল, সে সময় পড়াশোনাটাও নিশ্চয়ই অনেক টাফ ছিল, অনেক কম্পিটিটিভ ছিল।
না, তখন তো ওই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ওই তিনটেই ছিল আর কি, ইন্টারমিডিয়েট, বিশেষ করে ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং ম্যাট্রিকের এই ক্লাস বলতে থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এটাই।
আচ্ছা আচ্ছা, তো সেই সময় পড়াশোনার মানটাও নিশ্চয় অনেক ভালো ছিল, যে দেখা গেল যে সেই সময়।
সেটা সেটা নিঃসন্দেহে, এটা সকলেই জানে, স্বাভাবিক সেই সময়কার লেখাপড়া। আর এখন তখনকার দিনে তো আমার একটা পর্যায়ে সবই ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি সবই ছিল বাংলা সাবজেক্ট, আর সব ইংলিশ মিডিয়ামে ছিল।
আপনি যে সময়ের কথা বলছেন সে সময় তো মনে হয় যে দেখা যেত যে একটি গ্রাম থেকে হয়তো বা একজন মাত্র এসএসসি পরীক্ষার্থী বা ম্যাট্রিক পরীক্ষার্থী, এখন যেরকম দেখা যায় যে শিক্ষার মান বা শিক্ষার হার অনেক বেশি, সে সময় শিক্ষার হারটাও মনে হয় অনেক কম ছিল।
সেই সময় আমি যখন ফেনী কলেজের ছাত্র তখন
জি
ফেনী অঞ্চলের এই কলেজটাই ছিল একমাত্র, ফলে চিটাং এর মিরেশ্বরাই, সীতাকুণ্ড, কুমিল্লার 14 গ্রাম, নোয়াখালীর সেনবাগ, কোম্পানিগঞ্জ ইত্যাদি সমস্ত এলাকার ছেলেরা ফেরিগঞ্জে লেখাপড়া করত।
আচ্ছা,
আর কোথাও বলতে মানে আশেপাশের ডিস্ট্রিক্ট গুলোতে কলেজ ছিল না। আর ফেনী মহকুমার তো একটাই অবশ্যই, আর এটা অনেক পুরানো কলেজ। আমাদের কলেজের জন্ম হচ্ছে 1880 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলেজটা এখানে বহুমাজি হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, সেই জন্য ব্রাহ্মণবাড়িয়ে চলে এসেছিল সাময়িক কালের জন্য। পরে যুদ্ধ শেষে আবার 1945-এর দিকে আবার এখানে আসে এটা। এবং ফেনী কলেজের বিল্ডিংটা একটা ঐতিহ্যবাহী বিল্ডিং হয়, এবং এই বিল্ডিংটা খুবই সুদৃশ্য সুন্দর ফেনী কলেজ যেটা।
হ্যাঁ, সে সময় নিশ্চয়ই পড়াশোনাকালীন আপনার প্রিয় শিক্ষকও নিশ্চয় ছিল, তাদের মধ্যে আপনার শিক্ষকদের মধ্যে যারা আপনাকে পাঠদান করতেন, তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মনে পড়ে, এবং সবচেয়ে প্রিয় শিক্ষক কাকে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে কাকে মনে হচ্ছে?
হ্যাঁ, প্রিয় শিক্ষকের মধ্যে যেমন কুমিল্লার মুজিবুর রহমান ছিল একজন আমাদের প্রায় সকলেরই প্রিয় শিক্ষক। আর আমাদের সময় যিনি হেডমাস্টার ছিলেন তিনি তো কিংবদন্তি, হেডমাস্টার জালাল সাহেব, তাকে শ্রদ্ধা করতো। তার তিনি যখন কোন পথ দিয়ে হেঁটে যেতেন ছাত্ররা সবাই রাস্তার বাইরে চলে যেত, এবং তাকে তার মানে এত ব্যক্তিত্ব ছিল যে তার ভয়ে প্রত্যেকে কম্পমান ছিল, এবং উনি দেখতে একটা মোহাম্মদ আলী জিন্নার মতো একদম হ্যাংলা পাতলা লম্বা, খুবই শিক্ষকরাও তাকে ভয় করত, এক কিংবদন্তির মতো। এটা অবিশ্বাস্য, এখন কোন শিক্ষককে ছাত্ররা কিংবা কেউ এরকম ভয় করে এটা মনে হয় যেন এটা কি কেমন কথা হলো। ওটা এই এরকম ব্যক্তিত্বশীল ছিল, ওটা আমি উনি আমার প্রিয় ছিল বলবো না, তবে এই জাতীয় ব্যক্তিত্বের মানুষ এখনো চোখে পড়ে না।
আচ্ছা, আর কোন প্রিয় শিক্ষক বা কোন শিক্ষকের কাছে আপনি প্রাইভেট পড়েছেন?
যেমন মাস্টার জাকারিয়া, তারপরে অনেকের শিক্ষকের জাস্ট এই মুহূর্তে তুমি বলাতে আমার চোখের সামনে ভাসছে, কিন্তু নাম বলতে পারছি না। আমি একজন বাংলা শিক্ষক ছিলেন, যার জন্য উনি এত সুন্দর করে পড়াতেন, মাঝে মধ্যে কবিতা বলতেন রবীন্দ্রনাথ নজরুলের, এগুলো আমার স্মৃতিতে অটুট, কিন্তু তার নামটা বলতে পারছি না। এবং কিছুটা বলা যায় যে আমার এই মুহূর্তে সাংবাদিকতায় আসা বা লেখালেখির চিন্তা করা, তার থেকেও কিছুটা উদ্বুদ্ধ হচ্ছি মনে করে, কিন্তু দুঃখিত যে আমি তার নামটা বলতে পারছি না।
আচ্ছা আচ্ছা, সাংবাদিকতা যেমন বলছেন আমরা সেটাতে আসবো। তারপরে তবে আপনি ফেনী কলেজে ভর্তি হলেন 1963 সালে সম্ভবত, যখন আপনি 63-তে ফেনী কলেজে ভর্তি হলেন, কোন বিভাগে?
তখনকার সময়টা আর্টস।
হ্যাঁ, আর্টসে। সেই সময়টা সেই কলেজ লাইফটা যদি একটু বলেন।
কলেজ লাইফের এগুলো তো প্রথম হচ্ছে যখন আমি কলেজে ভর্তি হই, তখন একটা পরিস্থিতি হলো ফেনী কলেজে দুটো রাজনৈতিক দলের মতো ছিল, একটা হচ্ছে ইউপিপি, একটা হচ্ছে ইউএসএস। এই দুই দলে বিভক্ত হয়ে নির্বাচন হতো। এই নির্বাচনে আমার গ্রাম, আমাদের ফেনী কলেজটা আবার আমাদেরই গ্রামের মধ্যে অথবা আমাদেরই তোমার পূর্বপুরুষেরা জমি দিয়েছিল জন্য ফেনী পাইলট হাই স্কুল এবং ফেনী কলেজ কিন্তু পাটাপাটি একই ক্যাম্পাসের মধ্যে অনেকটা।
আচ্ছা,
তো সেই ফেনী কলেজ হাই স্কুল, ফেনী জেলখানা বা কোর্ট কাছারি সমস্ত জায়গাগুলো আমাদের পূর্বপুরুষেরা দান করেছিলেন, এবং ফেনী কলেজটার জায়গা দান করার স্বীকৃতি হিসেবে আমাদের গ্রামের একজন ছাত্র তখন ফ্রি লেখাপড়া করতে পারত।
আচ্ছা,
তো এখন যেটা হচ্ছে সেটা হল তখন একটা আশ্চর্য ঘটনা হচ্ছিল, আমাদের গ্রামের ছেলেরা প্রত্যেকেই, খুব বেশি না 3-4 জন বা এর আগেও 2-1 জন, আমার সময়েও যারা ছিল প্রত্যেকেই ইউএসএস, অর্থাৎ এটা ছিল সবাই তখন বলতো এটা প্রতিক্রিয়াশীল একটা দল, তখনকার সময় ইসলামী ছাত্র সংঘ, তারপরে এরকম।
আচ্ছা,
তো সবাই ইউএসএস এর সমর্থক ছিল।
আচ্ছা,
কিন্তু আমার গ্রাম থেকে প্রথম আমি ইউপিপি সমর্থন করি, এবং ইউপিপি কে বলা হতো প্রোগ্রেসিভ পার্টি, ইউনাইটেড প্রোগ্রেসিভ পার্টি। তাতে আমি প্রবল প্রতিরোধের সম্মুখীন হই প্রবল ভাবে, এমনকি আমার মাও যখন একদিন খাওয়ার সময় এরকম শুনতেছিল যে আমার গ্রামের সব ছেলে একদিকে আমি অন্যদিকে, মাও বলতেছিলেন কিরে আমাকে সবাই জুনু বা ডাকনাম ডাকতো, আদর করে মাও। মানে আমার তো আগে বলছে যে আমার আব্বা আগে এক বিয়ে করেছিলেন, সেই বিয়ের একমাত্র মেয়ে জন্মানোর 20 বছর পরে আরেক বিয়ে করেন। তো আমরা আমাদের মা বলতে আমরা আমাদের দেখভাল খাওয়া দাওয়া সবকিছুই করতেন আগের মা। তো মা বলছিলেন কি গ্রামের সব ছেলেরা নাকি একদল, তুই আরেক দিকে গেলি, এভাবে নিজেদের মধ্যে এরকম বিরোধ করা বা নিজেদের মধ্যে একটা ঐক্যমত থাকা এটা ভালো, কি দরকার এসব অন্যদিকে যাওয়াটা আর ইত্যাদি। অর্থাৎ ঘরের মধ্যে মাও পর্যন্ত আমার এটাকে মেনে নিতে পারেন নাই। কিন্তু আমি আসলেই দেখছিলাম যে এরা আবার ইউপিপি কে ওই ইউএসএস এরা সাধারণত বলতো যে এরা কমিউনিস্ট, এরা আল্লাহ কথা মানে না। আর তখনকার দিনে বুঝতেই পারো আল্লাহ মানে না, যদি কাউকে বিশ্বাস করাতে পারো তাহলে তার সঙ্গে কেউ কথাও বলতো না, তাকে মানুষ হিসাবে গণ্য করতো না। যাই হোক, তবু সেই ইউপিপি তেই আমি যোগ দিলাম এবং ইউপিপি তে যোগ দিয়ে প্রথম ফার্স্ট ইয়ারে থাকতেই ইউপিপি সেবারকার নির্বাচনে আমাকে অ্যাথলেটিক সেক্রেটারি নমিনেশন দিল। সেটা মানে অ্যাথলেটিক সেক্রেটারি ক্রীড়া সম্পাদক। তো ক্রীড়া সম্পাদক আমার জীবনে প্রথম, যদি এটাকে রাজনীতি ধরো তাহলে প্রথম ক্রীড়া সম্পাদকের পদে নির্বাচন করে জয়লাভ করি। এরপরেই আমি আবার পরবর্তীকালে কিছু ডিগ্রি, যখন ডিগ্রিতে উঠলাম তখন আমি ফেনি কলেজের সাধারণ নির্বাচনে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হই এবং আমার বিপক্ষে আরেকজন। তো আমি যখন জেনারেল সেক্রেটারি হই তখন কিন্তু ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ ইত্যাদি নামেই আবার কলেজে নির্বাচন শুরু হয়।
আচ্ছা,
তো ইতিমধ্যে আমার কিছু কার্যক্রমের জন্য এই জাতীয় রাজনৈতিক, তখন আমি ছাত্রলীগ ডাইরেক্ট।
আচ্ছা, সরাসরি
সরাসরি ছাত্রলীগ এবং ছাত্রলীগের প্যানেলে আমি জয়লাভ করি সাধারণ সম্পাদক হিসেবে। কিন্তু আমাদের তখনকার ভিপির সিস্টেম ছিল, ভিপি হয়ে যায় মেনন ছাত্র ইউনিয়নের একজন মাওলানা ওয়াজউদ্দিন।
আচ্ছা,
তো আমার সঙ্গেই অবশ্য অন্যান্য যেমন ড্রামা সেক্রেটারি অন্যান্যরা কয়েকজন জয়লাভ করে, ওয়াজউদ্দিনের সঙ্গে শুধু একজনকে যেন জয়লাভ করছিল, এইভাবে আমাদের প্যানেলটা হয়।
যাই
হোক, পরবর্তীকালে একটা সংঘর্ষ হয় কলেজে দুইজনের মধ্যে, তাতে আমাকে ফেনি কলেজ থেকে বহিষ্কার করা হয়, একেবারে মানে আমার ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করা হলে আমার আব্বা তখনকার সময় মনসেপ কোর্ট এগুলোর উপরে ইঞ্জেকশন দিত, আমার আব্বা কোর্টে গেলে কোর্ট থেকে ইঞ্জেকশন দেয় যে না, কারো এইভাবে অতি সাধারণ ঘটনার জন্য ছাত্রত্ব নেওয়া যাবে না, অবৈধ। তখন আবার ফেনি কলেজে ভর্তি হইলাম, মানে ফেনি কলেজের ছাত্র হিসেবে গণ্য হইলাম। ইতিমধ্যে ফেনীতে আমাদের তখনকার নেতা কাজামত সাহেবের নেতৃত্বে এক ডাক্তার আমাদের এক বন্ধুর মেয়েকে, মেয়ের শ্লীলতাহানি করছে অথবা করার চেষ্টা করছিল, এই অভিযোগে সবাই সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে হাসপাতাল ঘেরাও দিয়ে ওই ডাক্তারকে আমরা কিছুটা মারধর করি। এবং সেই সময় কাজামত সাহেব সহ তখনকার উনি এমএলএ ছিলেন, এমপি ছিলেন, আমাদের অনেক সিনিয়র, উনি সহ আমরা সবাই গ্রেপ্তার হয়ে গেলাম। গ্রেপ্তার হয়ে গেলে তখনকার প্রিন্সিপাল আবার এবার জজ কোর্টে গিয়ে বললেন যে এই ছেলে দেখেন সরকারি ডাক্তারকে মেরেছে, সেই মারার অপরাধে জেলে আছে, সুতরাং সেই ছেলেকে আমি কলেজ থেকে বহিষ্কার করলাম। কিন্তু মুন্সিপ কোর্ট তাকে আবার আমার সে বহিষ্কার আদেশকে অবৈধ বলেছে, আমি এখন এই ছেলেকে বহিষ্কার আদেশটাকে বৈধ করার জন্য জজ কোর্টের ইয়ে চাই, ফেভার চাই। জজ কোর্ট তখন যখন দেখল যে ঠিক ডাক্তার মারার মামলা জেলে আছি, আবার এটা ভ্যাকেট করে দিল, না ঠিক আছে প্রিন্সিপালের সিদ্ধান্ত সঠিক। এরপরে আমি জেল থেকে বেরিয়ে আসার পরে আমার আব্বা হাইকোর্ট করলেন এবং হাইকোর্ট থেকে আমি আবার আমাকে এই প্রিন্সিপালের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলেন। কিন্তু এখানে আরেকটা বড় সমস্যা দেখা দিল, এতদিনে থার্ড ইয়ারের সব ছেলেরা ফোর্থ ইয়ারে চলে গেছে কিন্তু আমার নামটা সে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী থার্ড ইয়ারেই এনরোল করে।
তখন তবে আপনি কলেজে পড়েন, মানে ইন্টারমিডিয়েটে পড়েন, ফার্স্ট ইয়ারে?
মানে থার্ড ইয়ারে না, না আমি আবার এই সময় যখন আমাকে কলেজ থেকে বহিষ্কার করে তখন আমি থার্ড ইয়ারে এবং নির্বাচিত ফেনী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। এবং ফেনী জেলা ছাত্রলীগের ওইটা তখন সাংগঠনিক ভাবে জেলা ছিল, প্রশাসনিক ভাবে ছিল মহকুমা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগ, আমি তখন ছাত্রলীগের তিনটা টাকা সাধারণ সম্পাদক, মহকুমারও সাধারণ সম্পাদক, ফেনী কলেজেরও নির্বাচিত সাধারণ সম্পাদক, আবার বৃহত্তর নোয়াখালী জেলারও সাধারণ সম্পাদক ছিলাম, এবং আমার সময় বৃহত্তর জেলা নোয়াখালী জেলার সভাপতি ছিলেন মাহমুদুর রহমান বেলায়েত, শ্রী এমপি ছিল দুইবার, আর ছিল আমার আগের কমিটির ছিল আসম আব্দুর রব।
আচ্ছা, মানে আপনি কি ওই যখন নাকি আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সেটা কি ইন্টারমিডিয়েটের সময় নাকি
ডিগ্রি? ডিগ্রি।
আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে ইন্টারমিডিয়েট পাশ করে ফেলছেন? আচ্ছা, তো তারপরে ডিগ্রির থার্ড ইয়ারে গিয়ে আপনার এরকম ছাত্রত্ব নিয়ে সমস্যা হচ্ছে, তখন আপনাকে আবার স্টে করলো,
এটা একটা স্মরণীয় ঘটনা আর কি।
আচ্ছা, ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু বলছেন, তো সেই সময় সেই ছাত্র রাজনীতির সময়টা যদি আরো একটু কিছু আমাদের বলেন।
না, ছাত্র রাজনীতি তো পরবর্তীকালে আমি যখন এই অবস্থা তখন 69 গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে তো যোগ দিতেই হলো, পরবর্তীকালে 70 নির্বাচন, 70 নির্বাচনেও আর একটা ঘটনা ঘটলো, সেটা হলো 70 নির্বাচনের সময় খাজা মসজিদে একক নেতা আমাদের ফেনী মহকুমার এবং সমগ্র বাংলাদেশে তাকে সবাই চিনত বা বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এই নির্বাচনের সময় আমরা তখনকার সময় আমাদের একজন প্রিয় শিক্ষক ছিল ওবায়দুল্লাহ মজুমদার অধ্যক্ষ, ওবায়দুল্লাহ মজুমদার ছাত্রলীগ করত, আওয়ামী লীগ করত, আমরা সবাই চাইছিলাম ফেনী এক অর্থাৎ পরশুরাম সাগরনাইয়া অঞ্চলে ওবায়দুল্লাহ মজুমদার নির্বাচন করবে, আর ফেনীতে তো খাজামত আছে, কিন্তু খাজামত সাহেব ওবায়দুল্লাহ মজুমদার বিরোধিতা করলেন, তিনি নমিনেশন তখন আরেকজন যিনি ঢাকা থেকে একজন অ্যাডভোকেট তাকে সমর্থন দিলেন এবং নমিনেশন ওই লোকটা পেয়ে গেল। আমরা ছাত্ররা সবাই ক্ষুব্ধ হলাম, আমার নেতৃত্বে এটা আমি প্রতিরোধ আন্দোলন করলাম। সেই আন্দোলনের সময় আমি আসম আব্দুর রবকে একটা মিটিং এ আহ্বান করলাম এবং সেই মিটিং এ, বিশাল মিটিং, সেই ছাত্র মিটিং এ আমরা সিদ্ধান্ত দিলাম, তার সামনে আমরা বললাম যে আমরা একজন ছাত্র এই লোকের পক্ষে কাজ করব না, আমরা সর্বসম্মতভাবে ওবায়দুল্লাহ মজুমদারকে চাই, আপনি আসম আব্দুর রব ডাকসুর ভিপি, আপনি গিয়ে বঙ্গবন্ধুকে বলেন এবং নমিনেশন পরিবর্তন করতে বলেন, এবং ঠিকই আসম আব্দুর রব গিয়ে পরিস্থিতি তাকে জানালেন। জানানোর পরে এই এই একমাত্র বাংলাদেশের তখনকার সময় বঙ্গবন্ধু নিজের হাতে একজনকে নমিনেশন দিয়ে সেটা পরিবর্তন করে আরেকজনকে অর্থাৎ ওবায়দুল্লাহ মজুমদারকে নমিনেশন দিয়েছিলেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা এখন বলবই যে আমাদের ওই সময়ের আন্দোলন এবং ওই সময়ের সিদ্ধান্ত ওটা ভুল ছিল, কেননা ওবায়দুল্লাহ মজুমদার তখন যুদ্ধের, আমাদের নির্বাচনের পরপরেই আমাদের যুদ্ধ শুরু হইল, সেই যুদ্ধের সময় ওবায়দুল্লাহ মজুমদার চলে গেছিলেন আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু মাত্র এক মাসের মাথায় উনি আবার ফিরে এসে পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। সুতরাং বুঝেই গেল যে এই লোকটা আসলে আমাদের আমাদের আদর্শের পক্ষের লোক ছিল না।
আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে 69 এবং 70 সেই সময়টা তো উত্তাল, একটা টালমাটাল সময়, এবং আপনি ছাত্র রাজনীতিতে একদম
উত্তাল, হ্যাঁ ছাত্র রাজনীতি
একদম সক্রিয়,
ওই সময় আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে অনেক অনেক মারামারি, আমাদের ফেনী অঞ্চলে আবার ছাত্র সংঘ, তখনকার সময় ছাত্র সংঘ ছিল খুবই শক্তিশালী ছিল, এবং এই শক্তিশালীদের সঙ্গে অনেকটা লড়াই সংগ্রামে আমরা পেরে উঠতাম না, যেহেতু বৃহত্তর নোয়াখালী অঞ্চলটা মৌলবাদীদের খানিকটা ঘাঁটি তখন থেকেই। যাই হোক, তবু আমরা ফেনী কলেজে আমাদের অবস্থান ছিল ভালো, কিন্তু বাইরে আমাদের পাশে একটা রামপুর গ্রাম ছিল, তখনকার সময় রামপুরের লোকেরা খুব প্রভাবশালী ছিল ফেনী শহর এবং ফেনী জেলায়, রামপুর গ্রামের লোকদের দাপটের কাছে কোনো কিছু তখন দাঁড়াতে পারত না। বলা যায় প্রথম আমি আমাদের গ্রাম থেকে সংঘবদ্ধ করে কিছু ইয়ং ছেলেকে এটা প্রতিরোধ করি, তারপরে তো স্বাধীনতার পরে অবশ্য সেই রামপুর গ্রামের প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে কমতে থাকে, এখন আর সেই পরিস্থিতি আগের মতো নাই। তো যাই হোক, তখন ছাত্র আন্দোলনও করতে হয়েছে, 11 দফার আন্দোলন সেটা করতে হয়েছে, সব শেষে মুক্তিযুদ্ধে যেতে হয়েছে, এবং মুক্তিযুদ্ধে গিয়ে আমি সিএনসি স্পেশাল ক্যাডেট হিসেবে ট্রেনিং গ্রহণ করি, এবং আমাদের ফেনী জেলার যে পরশুরামের একটা ইউনিয়ন আছে সেই সুভাষবাজার ইউনিয়নে আমি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে ওই ইউনিয়নটাকে মুক্ত রাখি, অবশ্যই সে সময় আমাদের কমান্ডার ছিল সেক্টর টু এর সাব কমান্ডার ছিল জাফর ইমাম, তখন আমার সঙ্গে জাফর ইমামের খুবই সুসম্পর্ক ছিল এবং আমরা তখন এই মুক্তিযুদ্ধে ওখানেই আমাদের অর্থাৎ ওই ইউনিয়নের পুরো 10-12 গ্রামে পাকসেনারা ঢুকতেই পারে নাই, ওটা একটা নদী ছিল, নদীর পাড়ে আমাদের অবস্থান ছিল, নদীর পাড় পেরিয়ে আমাদের এলাকা তারা দখল করতে পারে নাই। এবং তারপরে ঠিক আমরা 6ই ডিসেম্বর যখন এদিকে 3রা ডিসেম্বর থেকে ভারত বাহিনী সহ তুমুল লড়াই শুরু হয় তখন ফেনী অঞ্চল থেকে ওরাও পালাতে থাকে আর আমরাও আগাতে থাকি। আমরা আগাতে আগাতে 6ই ডিসেম্বর ফেনী শহরের প্রাণ কেন্দ্রে উপস্থিত হই।
তো হাজির ভাই, ঠিক এই মুহূর্তে আমরা একটা আমাদের প্রচুর লক্ষ লক্ষ লিসেনার আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং অনেকে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন ফেসবুকের থ্রুতে এবং অনেকে আমাদেরকে এসএমএস করছেন। আমি একটু জুয়েল ভাইয়ের কাছে যেতে চাই, যে জুয়েল ভাই আমাদের ফেসবুক প্যানেল এবং টেক্সট মেসেজ আমরা কিছু নিতে চাই, যে আসলে কারো কোনো মতামত এবং আসলে কে কি বলতে চাচ্ছেন আজকের এই প্রোগ্রাম নিয়ে। জুয়েল ভাই
অনেক ধন্যবাদ। সাইম ভাই, দেখতে পাচ্ছি আজকে অনেকেই জয়েন করেছেন এবং সবাই কিন্তু অপেক্ষায় ছিলেন যে আজকে পুরো ঘটনাগুলি তারা শুনতে চান এবং সবকিছু জানতে চান। আমরা মনে হয় খুবই অল্প শুনেছি এবং মূল অংশটুকু কিন্তু এখনো রয়ে গেছে। সো অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং লিখছেন। জানিয়ে দিই আরো একবার আমাদেরকে লিখবার ঠিকানা 16260 এই নাম্বারে। আলমগীর দোহার থেকে আমাদেরকে শুনছেন, এসএমএস করে জানিয়েছেন। সুলতান মাহমুদ, এরপরে দেখতে পাচ্ছি সাইদ আকরাম, শাহিন, এরপরে আরো অনেকেই নাম না লিখে হয়তো অনেক এসএমএস পাঠিয়েছেন। সো এটা বলবো যে শুরুতে নামটি লিখবেন, কোথা থেকে শুনছেন আপনি সেই জায়গাটির নাম লিখতেও ভুল করবেন না। আর ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, অনেকে তার সঙ্গে সরাসরি কথা বলতে চান, আপাতত এই সুযোগটি আমরা দিতে পারছি না। আমাদের সঙ্গে থাকুন সঞ্জিদা, আমাদের সঙ্গে মৌমিতা, ফেসবুকে দেখতে পাচ্ছি হাফিজ রহমান, সামি ইসলাম, এরপরে দেখতে পাচ্ছি ইয়াসিন, তানজিনা, হৃদয় খান, তিনি লিখেছেন যে আমি অপেক্ষায় আছি আজকের স্টোরিটা, আশা করছি একটু অন্যরকম হবে। অবশ্যই হবে, আমরা শুনছি ফেনীর আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর কিছু কথা এবং খুবই অজানা কিছু কথা যা এর আগে হয়তো বা আমরা শুনিনি। অলরেডি আপনারা নিশ্চয়ই কিছু শুনেছেন এবং যেটা আমার বিশ্বাস আমি নিজেও অনেক কিছু শুনলাম জানলাম এখন যেটা আমি আগে জানতাম না। তো এমন অনেক কিছুই কিন্তু অপেক্ষা করছে সামনে অন্ধকারের গল্পের, পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করব আপনাদের ভালো লাগবে এবং অনেক ধরনের অচেনা কথাই আপনি জানতে পারবেন এই অনুষ্ঠানের মাধ্যমে জয়নাল হাজারীর জীবনকে ঘিরে যে ঘটনাগুলি ঘটেছে। রেজাউল আলম তিনি লিখেছেন, এরপরে নূর আলম লিখেছেন, রিনি, আরিন আক্তার, নিশা, এরপরে আদর ভুইয়া, নবী, মিশু, এরপরে দেখতে পাচ্ছি নেহাল, তিনি লিখেছেন আমি ফার্স্ট শুনছি, আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম টু অন্ধকারের গল্প অ্যান্ড অলসো ঢাকা এফএম 90.4 ইমন। আমার নেহাল অনেক ধন্যবাদ জয়েন করেছেন এই জন্য। ওনার ফেসবুকে ওনার একটা বড় ছবি দিতে রিকোয়েস্ট করেছেন সামি ইসলাম। আচ্ছা, আপাতত দিতে পারছি না, তবে চেষ্টা করব। অন্ধকারের গল্পের যে পেজটি রয়েছে সেখানে গেলে কিন্তু আপনারা পেতে পারেন সেই ছবিগুলি এবং যে কোনো আপডেট। মুস্তাফা কামাল আমাদের সঙ্গে, তিনি ঢাকা এফএম অনেক পছন্দ করেন জানিয়েছেন। রতন দাস, ছোটবেলায় ওনার কথা অনেক শুনেছি, ওনাকে দেখতে ইচ্ছে হতো, উনি দেখতে কেমন, আজ ওনার গল্প শুনছি এবং ওনাকে দেখছি। আচ্ছা, ফেসবুকে তার ছবি আমরা পোস্ট করেছি, ফেসবুক অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/ঢাকা FM 90.4। এই পেজটিতে লাইক দিয়ে আপনি বিস্তারিত পেয়ে যাবেন অন্ধকারের গল্প এবং এই সংক্রান্ত যে কোনো ইনফরমেশন পেতে হলে আমাদের এই ফ্যান পেজটি ভিজিট করুন। আর SMS যদি পাঠাতে চান সেক্ষেত্রে যে নাম্বারটি প্রয়োজন আপনার 16260। ওকে, চলছে অন্ধকারের গল্প, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। এবং আজকের এপিসোডের অতিথি হিসেবে রয়েছেন ফেনীর দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারি, যাকে নিয়ে অনেক ঘটনা এবং অনেক লেখালেখি কিন্তু হয়েছে পত্রপত্রিকায় এবং তিনি অত্যন্ত পরিচিত সারা দেশব্যাপী। তিনি আজকে সময় দিয়েছেন অন্ধকারের গল্পে এবং তিনি জানিয়েছেন তার অনেক অজানা কথা। ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা শুনেছি তার ছেলেবেলা থেকে শুরু করে রাজনীতিতে আসা পর্যন্ত তার সঙ্গে কথা বলছিলেন এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি। আমরা আবারও গল্পে ফিরে যাব, তার আগে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে লিখেছেন। আজিম মজুমদার তিনি লিখেছেন, হাজারি নানাকে আমার সালাম দিবেন, আমি ফেনীর পরশুরামের ধরিকুন্ডা থেকে বলছি। ওকে অনেক ধন্যবাদ। তিনি লিখেছেন, হাজারি নানা আমার অনেক প্রিয় মানুষ। ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে লিখবার জন্য। এরপরে তুহিন লিখেছেন, শ্যামল লিখেছেন, তিনি লিখেছেন কানাডা থেকে, লিখেছেন সালাম নানা আমি অনেক লাভ করি আপনাকে। আচ্ছা বুঝতে পারছি না সবাই, যাই হোক হয়তোবা সম্পর্কের কোন একটা জায়গা থেকে আপনারা নানা বলছেন। এরপরে সোহেল সম্রাট ফেনী থেকে তিনি লিখেছেন, আমাদের গর্ব জয়নাল হাজারি সালাম জানায়। ওকে মিরাজ তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি অহনা নাচ জয়েন করেছেন, নদী জয়েন করেছেন। এরপর দেখতে পাচ্ছি ফেনী থেকে লিখছেন কাল্পনিক জীবন, এরকম অনেকেই কুয়েত থেকে রয়েছেন রশিদ, দেশ এবং দেশের বাইরে অনেকেই জয়েন করেছেন এবং লিখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 চলছে অন্ধকারের গল্প। আমরা আবারও ফিরে যাব গল্পে, জানিয়ে দিয়ে আমাদেরকে SMS পাঠাবার ঠিকানা 16260 1620 এই নম্বরে পাঠিয়ে দিন আপনার SMS। এছাড়াও লিখতে পারেন ফেসবুকে এবং জানতে সব আপডেট অন্ধকারের গল্প এবং ঢাকা এফএম কে নিয়ে যে কোনো আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফ্যান পেজটি www.facebook.com/ঢাকা FM 90.4। অন্ধকারের গল্পের এই শোটিকে ঘিরেও একটা ফ্যান পেজ রয়েছে, সেখানে গেলেও পেয়ে যাবেন অন্ধকারের গল্পের সব খবরাখবর। আর সেটা অ্যাড্রেস হচ্ছে facebook.com/OG90.4। ওকে আর দেরি না করে আমরা ফিরে যাবো আবার গল্পে। জয়নাল হাজারির সঙ্গে কথা বলেছেন প্রডিউসার সাদেক সামি, আমরা ফিরে যাচ্ছি আবারও তার কাছে।
হ্যাঁ ঝুল ধন্যবাদ, আজকে আমাদের সঙ্গে আছেন জয়নাল হাজারি। উনি বলছিলেন ওনার সেই অনেক না বলা কথা এবং সেই ওনার যে অভিজ্ঞতার কথাগুলো উনি আমাদেরকে শেয়ার করছিলেন। এই মুহূর্তে আমি একটু আবারও সেই জয়নাল হাজারি ওনার কাছে একটু আবার যেতে চাই। আচ্ছা ভাই, মানে মুক্তিযুদ্ধ নিশ্চয়ই, মানে আপনি যেরকম হয়তো আমরা দুই মিনিটে পুরো গল্পটা শুনলাম, নিশ্চয়ই গল্পটা দুই মিনিটে ছিল না, ওইটা মানে প্রচুর সময় ছিল, একটা নয় মাসের একটা যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধটা আপনি একদম খুব কাছ থেকে আপনি যুদ্ধ করেছেন। তার আগে যদি 69-70 যেহেতু অনেকেরই হয়তো বা এই অভিজ্ঞতাটুকু হয়নি, যে অভিজ্ঞতাটুকু আপনার ছিল, কারণ আপনি সাধারণ সম্পাদক ছিলেন, ছাত্র রাজনীতিতে আপনি সক্রিয় ছিলেন। আমরা জানি মুক্তিযুদ্ধ আমাদের যে জাতির যে গৌরব, সেই মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি আসলে যারা কাজ করেছেন এই ছাত্ররাই আসলে সেটাকে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। আপনার কাছে ওই সেই সময়ের আপনি যখন নাকি এই সংগঠনটা করতেন, আপনি যখন নাকি পাখানাদার বাহিনী বা পাকিস্তানের বিরুদ্ধে যখন নাকি আপনারা আন্দোলন করছিলেন 69-70, সেই সময় কিভাবে সংগঠনকে আপনারা কিভাবে কন্ট্রোল করতেন, মানে লোকজনকে ডাকানো, সংগঠিত করা, শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, আদর দিয়ে হোক, কিভাবে আসলে সেই সময়টা সংগঠিত করতেন, কিভাবে?
সেটা কোনোভাবেই না, এক একজন লোককে এক একজন লোকের সংগঠনের ক্ষমতা বা শক্তিশালী থাকে। বঙ্গবন্ধু নিজের জীবদ্দশায় আমাকে একজন সংগঠক হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। রাজনাথ ভাই সবসময় বলতেন যে জয়নাল হাজারির ভালো খারাপ অন্য কিছু জানি না, তার অন্তরটা বড়, সে খুবই শক্তিশালী সংগঠক। তো আমি আমার সংগঠিত করার ক্ষেত্রে আপাতত অন্যদিকে যাব না, ঘরে ঘরে গিয়ে ছেলেপেলেদের সঙ্গে যোগাযোগ করতাম বা বিভিন্নভাবে খেলাধুলা, ম্যাগাজিন তৈরি করা, ম্যাগাজিন বের করা। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের দলে দলে লোক আমাদের সংগঠনের পক্ষে এসে গেল যখন বঙ্গবন্ধু ছয় দফা দিলেন এবং এই ছয় দফাটাকে বিশ্লেষণ করে আমরা জ্বালাময়ী বক্তৃতা দিতাম এবং পাকিস্তানিরা আমাদেরকে কিভাবে বঞ্চিত করছে বা পাকিস্তানিরা কিভাবে আমাদেরকে বৈষম্যের শিকার করছে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই যেমন প্রথমেই তো আমাদেরকে তারা ভাষার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছিল, তারা বলছিল যে উর্দু ভাষা তাই, অথচ বাংলা ভাষী পাকিস্তানে ছিল বেশি। এই থেকে আরম্ভ করে তারা তখন যা আয় হতো, বৈদেশিক সাহায্য আসত, সবকিছুই পাকিস্তানের দিকে নিয়ে যেত।
মোটকথা
ছয় দফাতে যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো বিশ্লেষণ করলে কিভাবে বৈষম্য করছে এটা ফুটে উঠত। আর আমাদের দাবি ছিল সেটাই, আসলে ছয় দফাটাই তো স্বাধীনতার সনদ, সেখানেই বলা হয়েছে, সেখানেই বলা ছিল যে দুই অঞ্চলে দুইটি সেনাবাহিনী থাকবে, দুই অঞ্চলে দুইটি কারেন্সি থাকবে, এইভাবে দুই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের হিসাবপত্র দুই অঞ্চলের সরকারের কাছে আলাদাভাবে থাকবে, এটাই তো স্বাধীনতার সনদ। তারপরও আবার বিতর্ক হয় স্বাধীনতার ঘোষক অমুক স্বাধীনতার ইত্যাদি এসব। তো যাই হোক, আমার ধারণা আমরা বিশেষ করে ছয় দফা বিশ্লেষণ করার দায়িত্বটা ছিল সব মিটিংয়ে আমার উপর। আমি যখন এসব বৈষম্যের ফিরিস্তি তুলে ধরতাম এবং আমাদের দাবি দাবার কথা মানুষ ভীষণভাবে আকৃষ্ট হত এবং ভীষণভাবে মানুষ দলে দলে তখন এই ছয় দফার পক্ষে এসে গেল এবং আমরা তখন তাদেরকে সেভাবে সংগঠিত করেছি।
আচ্ছা, এরকম ঘরে ঘরে যে যাওয়া, বিভিন্ন ঘরে যাচ্ছেন, একটা মিটিং এর একটা আয়োজন করছেন, তো তখনকার মিটিং গুলো কিভাবে হতো? যে দিনের বেলাতেই প্রকাশ্যে লোকজনকে
যখন দিনের বেলাতেই প্রকাশ্যে হতো এবং অবশ্যই, আর আমি এখন হয়তো বা ঠিক আগের মতো বক্তৃতা করতে পারি না বা, কিন্তু ছাত্র জীবনে আমি অত্যন্ত সুবক্তা হিসেবে সুপরিচিত ছিলাম। ওবায়দুল্লাহ মজুমদারকে যখন নিয়ে মাঠে যেতাম, উন্নত মানুষ আমার বক্তৃতা শোনার জন্য আসত, নিজের কথা নিজে যদিও বলা ভালো না, কখনো আমাদের বয়সী ফেনী অঞ্চলের কারোর সঙ্গে দেখা হয় জিজ্ঞেস করলে বোধ হয় তারাও স্বীকার করবে। তো এইভাবে আমরা, যেমন আমি ছাত্রলীগের মানে ফেনী যখন সাধারণ সম্পাদক তখন ছাগলনাইয়াতে একটা কমিটি করব কথা ছিল, সেদিন কমিটি করতে যাব ছাগলনাইয়া ফেনী থেকে 10 মাইল অর্থাৎ প্রায় 15 কিলোমিটার। এই সময় হঠাৎ কি একটা কারণে জানি গাড়ি ঘোড়া নাই, আমি আর আমাদের আমার এক বন্ধু মোস্তফা হোসেন আমরা দুইজন পায়ে হেঁটে সেদিন সকাল 10টায় পায়ে হেঁটে 12টা একটা ছাগলনাইয়া পৌঁছে একটা হিন্দু একটা কি জানি বাবু তার রেস্টুরেন্টে একটা কমিটি করে দিয়েছিলাম। আজকাল 10-15 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে করা তো দূরে থাক, একটা পোস্টার লাগাতে ও সেখানে যাওয়ার জন্য রিক্সা ভাড়া না দিলে বা বিভিন্ন ভাবে টাকা পয়সা না দিলে কি করে না। আমাদের সময়টা ছিল এরকম টাকা পয়সার বিষয়গুলো বড় ছিল না, বরং যে কোনো একটা শক্ত কাজেই একটু নাস্তা টাস্তা বা চা টা খাওয়াইলেই আমরা খুশি হয়ে যেতাম। সেটা ভিন্ন কথা, মোটকথা আমরা বিভিন্ন ভাবে আমাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে নিজেরা লোকজনের কাছে গিয়ে, এবং এই যে আমি আগেও বলেছি তোমাকে যে আমরা যখন পাকিস্তানি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সময় পশ্চিম পাকিস্তানিরা বড় ধরনের অত্যাচার নির্যাতন বৈষম্যের শিকার হিসেবে পূর্ব পাকিস্তান যেমন চাকরি বাকরিতে চাকরিতে সেনাবাহিনীতে তো বাঙালি নিতই না, তারপর অন্যান্য সরকারি চাকরিতে বাঙালি স্থানই পাইত না, ব্যবসা বাণিজ্যের কোন সুযোগই পাইত না, পুলিশ বাহিনীতে সুযোগই পাইত না, মোট কথা তারা প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে পরাধীন করে রেখেছিল। এই চিত্রটা তুলে ধরলেই মানুষ এটাকে সমর্থন করত, দালালও ছিল কিন্তু সেই দালালরা তো আজ থাকে যুগে যুগে এই দেশে, এখনো আছে সবসময় ছিল থাকবে, এটা কিছু করার নাই।
বঙ্গবন্ধুকে আমরা যেরকম এখন আমরা নতুন প্রজন্ম আমরা হয়তো ভিডিও ফুটেজ দেখে বঙ্গবন্ধু দেখতে হয়, আমরা যেরকম ওনার ভাষণটা থেকে খুব বেশি অনুপ্রাণিত হই, কিন্তু আপনি তো আরো কাছ থেকে দেখেছেন, আপনার সেই অনুপ্রেরণা এবং আপনি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন, আপনার কাছে আসলে সেই অনুপ্রেরণাটুকু কতটুকু কাজে দিয়েছে?
সেটা হচ্ছে আমি যখন ফেনী কলেজের ছাত্র তখনই আমাকে খাজ আহমদ, আমাদের আরেক ছাত্র নেতা ছিল আলতাফ আর মোস্তফা হোসেন, এই তিনজনকে নিয়ে চট্টগ্রামের জেমশন হলে গিয়েছিল, তখন চট্টগ্রাম জেলা সম্মেলন হচ্ছিল আওয়ামী লীগের, সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেয় এবং আমি ফেনী কলেজের ছাত্র নেতা এটা জেনে আমার সঙ্গে কথা বললেন সরাসরি দু একটি শব্দ, তার মধ্যে জিজ্ঞেস করলেন যে ওখানে আমাদের সংগঠনের কি খবর। আমি বললাম যে না, ওখানে তো আমরা এখনো সংগঠনটা ঠিক মতো করতে পারি নাই, তবে ইউপি আমি ইউপিপি থেকে বা এটা এখন এই সবে মাত্র ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন হয়েছে, আমরা এখনো ঠিক কমিটি টমিটি করতে পারি নাই। তো বঙ্গবন্ধু বললেন ঠিক আছে, তুই ঢাকায় আর আমি নুরে আলম সিদ্দিকিকে ফেনীতে পাঠাবো, সেখানে গিয়ে একটা সুন্দর করে কমিটি করবি, ও ভালো বক্তৃতা করে, ওর বক্তৃতা শুনে দেখবি ছেলেরা দলে দলে তোদের পক্ষে চলে আসবে, আমি তুই ঢাকায় আসার পরে আমি নুরে আলম সিদ্দিকিকে ডাকাবো, নুরে আলম সহ আলাপ করে আসবি। তো সেদিন গেলাম, গেলে তখন পল্টনে ছিল অফিস, অফিসের দোতলায় উনি বসছিলেন, নুরুল আলম সিদ্দিকি ও আগে থেকেই সেখানে ছিল, তারা ডেকে বললো যে ওর সঙ্গে আলাপ করে ফেনি যা, ফেনিতে একটা কমিটি করে দিয়ে। তারপরে নুরুল আলম সিদ্দিকি এলো, নুরুল আলম সিদ্দিকি এসে আসলেই তার এক বক্তৃতায় প্রায় প্রত্যেকটা ছেলে কেঁদে দিল, যেসব অত্যাচার নির্যাতনের কাহিনী সে বর্ণনা দিল যেভাবে সুন্দর করে, এবং সবাই জানে যে নুরুল আলম সিদ্দিকি মানুষকে তার বক্তৃতায় কাঁদাতে পারত তখনকার সময়। এর মধ্যে আরেকটা কথা এখনই মনে পড়ে গেল, আমাকে যখন কলেজ থেকে বহিষ্কার করা হলো তখন অনেক চেষ্টা তদবিরের পরও যখন কিছু হচ্ছে না, ইতিমধ্যে বঙ্গবন্ধু একটা পর্যায়ে প্রায় বাংলাদেশের অভিসংবাদিত নেতা এবং চট্টগ্রামের ভাইস চ্যান্সেলার একটা পর্যায়ে আমাদের অর্থমন্ত্রী হয়েছিলেন মুজাফফর সাহেব, উনি ভাইস চ্যান্সেলার ছিলেন চট্টগ্রামের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ওনার কাছে একটা চিঠি লিখলেন যে জয়নাল হাজারীকে পাঠালাম, ওকে খুনি কলেজ থেকে দল করে এই কারণে বহিষ্কার করেছে, তুমি প্রিন্সিপালকে বলে ওকে আবার কলেজ এলাকা পড়ার সুযোগ করার ব্যবস্থা করো। এই চিঠিটা নিয়ে আমি মুজাফফর সাহেবের কাছে গিয়েছিলাম, যদিও মুজাফফর সাহেব কিছু করতে পারে নাই।
আচ্ছা, মানে কোর্ট থেকে সেটা স্টে করে আনতে হয়েছিল।
হ্যাঁ।
আচ্ছা, এখন আমরা একটু মুক্তিযুদ্ধকালীন সেই সময়টাতে আসতে চাচ্ছি। ফেনী অঞ্চলে আসলে মুক্তিযুদ্ধকালীন সেই সময়টা কেমন ছিল, বা মুক্তিযুদ্ধের সেই পাকহানাদার বাহিনীদের বিরুদ্ধে সেই প্রতিরোধটা আসলে কেমন ছিল?
সেই সময়ের একেবারে শুরু সূত্রপাত থেকে বলতে হচ্ছে যে আমি 26 মার্চ বলা যায় আমাদের মুক্তিযুদ্ধ যদি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের প্রস্তুতি তখন ছিল না বা কোনো, আমি প্রথম 26 এপ্রিল আমার এলাকা ছেড়ে আমাদের সাগরনৈয়া সীমান্ত দিয়ে ভারতের ঋষিমুখের স্কুলে গিয়ে উপস্থিত হই, এবং এই সময়ই ওই যে ওয়াজুল্লাহ মজুমদারের কথা বলছিলাম, উনি সপরিবারে ওখানে যান এবং আমার সঙ্গে আরো অনেক যেমন বিপি জানাল ছিল বাইরা, আমরা সবাই ঋষ্যমুখ স্কুলে অবস্থান করি। তো ঋষ্যমুখ স্কুলে থাকাকালীন একটা পর্যায়ে আমরা ঋষ্যমুখ থেকে পশ্চিম দিকে, ভারতের কথা বলছি এটা, ঋষ্যমুখ থেকে উত্তর দিকে বিলোনিয়া একটা জায়গা আছে, বিলোনিয়া শহরে অবস্থান নেই, কিন্তু আমরা আমার ওই যে ওবায়দুল্লাহ মজুমদারের নমিনেশন নিয়ে খাজা আহমদের সঙ্গে আমার বিরোধ দেখা দিল, তখন যুদ্ধের সময় ওই বিরোধটা ছিল, ফলে উনি আমাকে পছন্দ করতেন না, উনি আমার থেকে একেবারে, আমি তখন বিলোনিয়ার কাছে আর উনি থাকতেন ফেনী সীমান্তের একটি একিনপুর নামে একটি জায়গায়। তো এই সময়ে কয়েকজন নেতা এলাকায় বিলোনিয়া শহরে থাকতেন, তো আমাদের থাকারও জায়গা ছিল না, খাওয়ারও কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আওয়ামী লীগের এইসব নেতারা খাজামত তাদের জন্য টাকা পাঠাতেন, খানা পাঠাতেন বা প্রশাসনিক লোকজনকে বলে দিয়েছিলেন তাদের দেখভাল করার জন্য। তখন আমি করিম হাজারী কাশেম নামে আরেকটা ছেলে, আমরা তিনজন কিছুটা ভব ঘুরে ছন্ন ছাড়ার মতো একবার এখানে একবার এখানে থাকি, তো আমরা এদের সঙ্গে বিরোধ শুরু হলো আমাদের। একদিন আমরা ওদের, ওরা সব ভালোভাবে বিরিয়ানি জাতীয় রান্না বান্না করে ঠিক করে রেখেছে, আমরা তিনজন এসে আগেই সেটা খেয়ে ফেললাম। তো এরকম ভাবে আমরা একদিন একটা পর্যায়ে কয়েকজন নেতা সেখানকার এক ডাক বাংলায় থাকতেন, নোয়াখালীর কচি, তারপরে আরো কয়েকজন, তো আমরা একটা মিটিং একেবারে জনসভার মতো দিয়ে তাদের বিরুদ্ধে প্রবল ভাবে জনমত গড়ে তুললাম, বক্তৃতা দিলাম, বিশেষ করে আমার বক্তৃতার সময় সেখানকার একটা স্কুল ছিল, স্কুল ভর্তি হয়ে গেল, সেখানে আমি করুণ চিত্র তুলে ধরলাম যে আমরা অসুখে বিসুখে এখন মারা যাচ্ছি এবং আমাদের এলাকায় শত শত লোক পাক বাহিনী হত্যা করছে, আর এখানে সুখে সুখে বসে বসে খাচ্ছে, কোন রকমের কোন মানে প্রস্তুতি নাই, কিছু নাই, আমরা এটা কষ্ট সহ্য করব না, আমরা এদেরকে এখানে এইভাবে সুখে থাকতে দেব না, বা এইভাবে বক্তৃতা যখন দিলাম তখন এই নেতারা কিছুটা উদ্বিগ্ন হইল, তারা বুঝলো যে এখানে আর শান্তিতে থাকা যাবে না, তারা খাজামদের কাছে গেল, খাজামদ দিয়ে আগরতলায় মনিভাই সহ সিরাজুল আলম সহ আরো যেসব নেতা ছিল তাদেরকে জানালেন যে জয়নাল হাজারী এবং তার সঙ্গে কিছু লোক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, ওদের কিছু একটা ব্যবস্থা করো। তারা সিদ্ধান্ত নিলেন, আসম আব্দুর রবকে আমাদের কাছে পাঠালেন, তো আসম আব্দুর রব আমাদেরকে খবর দিলেন যে তিনি আমাদের সঙ্গে একটা আলোচনায় বসতে চান, আমি আলোচনা করতে রাজি হলাম, কিন্তু আমার সঙ্গে দুইজন ঘোর বিরোধী ছিল এটার। আমি বলি আলোচনাতে তো ক্ষতি নাই, সে যাই বলুক, আমাদের মনোপত হলে আমরা সেটা গ্রহণ করবো না অথবা করবো না, কিন্তু আমি আলোচনা করতে চাই। তো শেষ পর্যন্ত আলোচনায় শুরু হলো এবং এই আলোচনায় আসামব প্রস্তাব দিলেন যে আমাদের নোয়াখালী অঞ্চল থেকে 10 জন রাজনৈতিক সচেতন এবং সুঠাম বা সুস্বাস্থ্যের অধিকারী সদস্য প্রয়োজন, এটা অফিসার ট্রেনিংয়ের জন্য দিল্লি যেতে হবে। এখন আমাদের অন্যান্য নেতারা মাখন, তারপরে নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, এরা তাদের লোকজন সংগ্রহ করে ফেলেছে, কিন্তু বিপদে পড়েছি আমি। আমি কাউকে পাচ্ছি না, আমি তোমাদেরকে নিতে চাই আমার দলে। তোমরা শুধু ট্রেনিংটা দিবে, ট্রেনিং দেওয়ার পরে তোমাদের কাজ হবে মোটিভেশন, বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে গিয়ে বক্তৃতা করবে এবং যুদ্ধ সম্পর্কে উদ্বুদ্ধ করবে, সাহস দিবে, মোটিভেট, মোট কথা তোমরা হবে ট্রেনিং দিয়ে মোটিভেটার। যাই হোক, আমার সঙ্গে যারা ছিল বিশেষ করে কাসেম, কাসেম বলতেছিল যে মোটিভেট করলে তো আমরা ট্রেনিং এটা দিব, একটি যুদ্ধে ট্রেনিং কেন দেবো, আমরা তো এমনি এখনই মোটিভেট করতে পারবো, কোথায় যেতে হবে বলেন। এরপরে একটা পর্যায়ে বলল যে আমাদের সঙ্গে তাহলে আপনাকেও যেতে হবে। তো যে একটা বাঘবিটেনটা হলো, তবুও আমি শেষ পর্যন্ত চলে গেলে তাদেরকে বুঝাইলাম যে আমরা যদি ঝুঁকিপূর্ণ মনে করি, ইতিমধ্যে সবাই এটা গুজব ছড়িয়ে দিল যে ট্রেনিং এটার পরেই আমাদেরকে ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে পাকিস্তানের যুদ্ধ, সেখানে আমাদেরকে ওরা পাঠিয়ে দেবে, ফলে আমাদের মানে অবশ্যম্ভাবী মৃত্যু ইত্যাদি। আমি বললাম যে ঠিক আছে, ট্রেনিংটা দিই, আমরা সেখানে যাবো না। এরা বললো যে না, তখন বাধ্য হয়ে যেতে হবে। তাদের কথাটাও ফেলনা নয়, কিন্তু কেন জানি আমি রাজি হলাম এবং আমার সঙ্গে করিমা দাঁড়িয়ে গেল। কিন্তু কাশেমটা আগরতলা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার একটা কৌশল করে সে লুকিয়ে মানে চলে এলো। তো আমরা বেলোনিয়া থেকে একটা ট্রাকে করে প্রথমে আগরতলার কলেজ ছিলাম, পরে চাকুলিয়ায় আমাদেরকে ট্রেনিং সেন্টারে নিয়ে গেল, সেখানে আমরা 2.5 মাস ট্রেনিং দিলাম। আগস্ট মাসের কোন একটা সময়ে আবার আমাদেরকে মেলাঘর নামে একটা জায়গায় নিয়ে এলো। সেই মেলাঘরে বিশাল প্রায় 10,000 মুক্তিযোদ্ধার একটা সমাবেশে খালেদ মোশাররফ বা হায়দার বক্তৃতা দিলেন এবং শেষে হায়দার সাহেব বক্তৃতার একটা পর্যায়ে শুধু বললেন, এখন তোমাদের মধ্যে এই সম্পর্কে যে কেউ যে কোনো কথা বলতে চাও বলতে পারো, 1 মিনিটের মধ্যে যারা বলতে চাও হাত তোলো। তো আমি হাত তুলে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি বললাম যে আমি মুক্তিযুদ্ধে ট্রেনিং শেষ করে এখানে এসেছি, এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের পাঠাবেন। আমি যেহেতু আমার এলাকার সমস্ত ঘর বাড়ি রাস্তাঘাট বাজার ইত্যাদি চিনি, আমার এলাকার এলাকায় অর্থাৎ ফেনী অঞ্চলের সীমান্তে যদি আমাকে পাঠানো হয়, আর তাছাড়া সেখানে কমান্ডার আছে জাফর ইমাম আমার বন্ধু, আমি কাজ করতে পারবো ভালো, আমার অনুরোধ বা আবেদন আমাকে সেখানে পাঠানো হোক। যদি আমাকে অন্য জায়গায় পাঠানোর জন্য সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার এই বক্তব্যের পরে বা আবেদনের পরে তারা আমাকে সেই মানে পরশুরাম সীমান্তে পাঠিয়েছে, সেখান থেকে আমি মুক্তাঞ্চলে যাই, মুক্তাঞ্চলে শেষে এই যুদ্ধে অংশগ্রহণ করি। বিভিন্ন সময়ে পাক বাহিনী এদিকে ঢুকতে চাইছিল, আমরা প্রতিরোধ করেছি, আপাতত এরকমই যুদ্ধ, পরে অনেকটা খানিকটা বিনা যুদ্ধেই বলা যায় আমরা সেখান থেকে 6ই ডিসেম্বর ফেনী শহর দখল করিও বলতে পারবো, অথবা পাক বাহিনী তখন সরে যাচ্ছিল নোয়াখালী দিয়ে তারা ঢাকায় চলে আসে।
আচ্ছা ভাইয়া, এই তো মুক্তিযুদ্ধের পরে তো আপনি আবার রাজনীতিতে সক্রিয় হন এবং সম্ভবত যুবলীগের সভাপতির দায়িত্ব পান।
হ্যাঁ, প্রথম যখন যুবলীগ হয়, যেদিন যুবলীগের সম্মেলন হয় সেদিনই আমি প্রায় 10,000 মুক্তিযোদ্ধাকে নিয়ে ঢাকায় আসি এবং মনি ভাই সম্মেলন সেরে আমাদের কথা শোনেন, পরে আবার উনি ফেনীতে যান, আমাকে সেদিনই উনি আহ্বায়ক করে কমিটি করে দেন, পরে ফেনীতে গেলে ওনাকে আমি বিরোধী সংবর্ধনা দিই। বিশাল সমাবেশের মধ্যে আমার কমিটি, জেলা কমিটি, জেলা যুবলীগ কমিটি ঘোষণা করেন, মনি ভাই ছিলেন তখনকার সভাপতি এবং তখনকার সেক্রেটারি ছিলেন রুহ আলম সিদ্দিকী, দুজনেই গেছিলেন এবং সেই সময়ের এই দৃশ্যটা তখনকার সেলুলয়েডে রেকর্ড করা হয়। এটা এখনকার তখনকার সময়ের জন্য অচিন্তনীয়, মানে সিনেমাতে যেভাবে সিনেমা করা হতো তখন সেভাবে ওনাকে আমরা সিনেমার মতো করে রেকর্ড করেছিলাম।
আচ্ছা, মানে ফিতের ফিতাবন্দি যেটা করা হয় আর কি,
সেই ঢাকার গুলিস্তান সহ অনেক সিনেমা দীর্ঘদিন এটা দেখা ছিল।
আচ্ছা, আপনি তো 1982 সালে তখন জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্ভবত নির্বাচিত হন, সেই সময়টা যদি একটু বলেন।
না, আমি যুবলীগ যখন করি তখন যুবলীগের সংগঠন করতে আর কষ্ট হয় নাই, সব থানা কমিটিগুলো করে দিয়েছি মুক্তিযোদ্ধাদের দিয়ে, আর বিশাল ভাবে আয়োজন করে মণি ভাইকে নিয়ে জেলা কমিটি গঠন হয়। তো এভাবে আমাদের কার্যক্রম চলতেছিল, যদিও একটা পর্যায়ে ছাত্রলীগের আমাদের একটা অফিস নিয়ে বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধ বঙ্গবন্ধু পর্যন্ত আসে। তো পরবর্তী সময়ে তো একটা পর্যায়ে যুবলীগের এসব কার্যক্রমের পরেই আমি ব্যক্তিগতভাবে একটা খুনের মামলায় জড়িত হই, যদিও খুনের সঙ্গে যুক্ত ছিলাম না, এবং খুনের মামলা থেকে পরবর্তীকালে কোর্টের মাধ্যমে রেহাইও পাই। তো এখন যুবলীগের সময়কালটা আমার খুবই নিরিবিলি ভাবে গেছে বলা যায়, তেমন কোন প্রতিরোধ তেমন কিছু না, এবং ওই সময় সংগঠন বলতে ফেনী অঞ্চলে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর অনুসারীদের যুবলীগটাই ছিল।
আচ্ছা,
তারপরে তো আমি যুবলীগের সভাপতি থাকাকালেই বঙ্গবন্ধু মারা গেল। বঙ্গবন্ধু মারা গেলে প্রায় মাসখানেক পরে আবার নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হই। নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর একটানা 4 বছর জেলখানায় ছিলাম। তার আগে প্রথমে আমাকে গ্রেপ্তার করে 1 মাস 10 দিন আমাকে একটানা ক্যান্টনমেন্টে আটক করে রাখা হয়েছিল, একটা অন্ধকার, একেবারে সম্পূর্ণরূপে অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে কোনো বাথরুম নাই, যেখানে যেখান থেকে যেখানে কোনো আলো নাই, এরকম রাখছিল আমার 1 মাস 10 দিন।
আচ্ছা, সে সময় তো আপনি সংসদ সদস্য নির্বাচন করেন এবং নির্বাচিত হন, সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগের সময়টা এবং পরের সময়টা যদি একটু বলেন।
এর আগের রাজনীতিতে আমি যুব সম্পাদক ছিলাম জেলা আওয়ামী লীগের, এবং তারপরে একটা সম্মেলনে আমাকে সর্বসম্মতিক্রমে প্রায় সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়
জেলা কমিটি
থেকে। হ্যাঁ, জেলা কমিটির। তারপরে বিভিন্ন প্রতিরোধের মুখে, বিশেষ করে সেই সময়টা জাতীয় পার্টি বা এরশাদের আমলে আমাদের জাফর ইমাম মন্ত্রী ছিল, এবং জাফর ইমামের সঙ্গে আমার বিরোধ শুরু হয়। জাফর ইমাম একটা টাইগার বাহিনী গঠন করে, টাইগার বাহিনী বিশেষ করে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি নির্যাতন শুরু করে। এই টাইগার বাহিনীর সঙ্গে আমাদের প্রায়শ লড়াই চলত, একদিকে টাইগার বাহিনী অন্যদিকে প্রশাসনিক শক্তি, তার মধ্যেও তাদের সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছি কোন রকমে, এবং দীর্ঘদিন আমাকে বিভিন্ন মামলায় দিয়ে করেছিল, হয়রানি করেছিল, এমনকি একটা পর্যায়ে জাফর ইমামের নির্দেশ ছিল আমাকে হত্যা করার। তো এই সময় আমার বাড়িটাও হামলা হয়, এবং একটা তখন একটা বাখরাবাদ গ্যাস কোম্পানির একটা লোক, নামটা ভুলে গেলাম, এই লোক একটা পর্যায়ে নিহত হয়। সে সময় বাখরাবাদ গ্যাস কোম্পানির লোকজনের সঙ্গে আমাদের ছেলেপেলেদের কিছু একটা বিরোধ হয়, কিন্তু গ্যাস কোম্পানির ওই লোকটা মারা যায়, তার পাইলস ছিল, পরবর্তীকালে পাইলসের অপারেশন করানোর জন্য ঢাকা এসেছিল, এবং সেখানে তার অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। সমস্ত রিপোর্ট টিপোর্ট ছিল, যাই হোক, তবুও এই তখন এর আগে জাফর ইমাম সহ 3 জন মন্ত্রী ফেনীতে গেল, আমি তখন এমপি, আমাকে তারা কোনো খবরও দেয় নাই, আমাকে চিঠিও দেয় নাই। আমি ঋষিকে জিজ্ঞেস করলাম যে মন্ত্রী আসছেন, তারা বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন, সে সময় আমার এখানে কি প্রয়োজন আমাদের, অথবা কোনো কিছু প্রয়োজন ছাড়াই, যেহেতু আমি এখানকার সংসদ সদস্য, আমাকে খবর দেয়া দরকার, বলে না সেটা তাদের কোনো নির্দেশ নাই। এবং নির্দেশের কি প্রশ্ন আছে, যাই হোক। পরে তারা যখন প্রথম সার্কিট হাউসে উঠল, আমি লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হলে মূলত এটা বলার জন্য যে আপনারা এসছে আমার এলাকায়, এখন আমাকে খবর দেবেন না, কথাও শুনবেন না, এটা বলার জন্য, কিন্তু ছিল বড় পলিস এবং তাদের সেখানকার নিরাপত্তায় নিয়োজিত আমাদের লোকদের উপর কিছুটা আক্রমণের মতো চালায়, ফলে পুলিশের সঙ্গে আমাদের ধস্তাধস্তি মারামারি শুরু হয়, এবং সেই মারামারির এক পর্যায়ে মন্ত্রীরাও কিছুটা শাহ মোয়াজ্জম জাফর ইমাম বা আরেকজন প্রতিমন্ত্রীকে জেনেছিল, তারা তখন অনেকটা গাড়িটা রেখে সার্কিট হাউস রেখে পালিয়ে বেতন দরজা দিয়ে কোন রকমে ঢাকায় আসে। এটার ব্যাপারে আমাকে দুই দিন পরে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারও 15 দিন পরে ওই লোকটা মারা যায় হাসপাতালে ঢাকার, আমাকে তার সেই মার্ডার কেসে ঢুকায়। তখন জেলখানাতেই আমি জেল থেকে মুক্তি পাওয়ার পর সব কাপড় টুপুর নিয়ে গেইতে এসেছি, এমন সময় আমাকে আবার ওই হত্যা মামলায় আসামি দেখিয়ে আবার জেলখানার ভিতরে ঢুকায়। এ সময় সংসদ, তার দুই দিন পরে সংসদ শুরু হয়, সংসদ তখন 8 দিন বন্ধ ছিল, এখনকার মতো ওয়াকআউট না, একেবারে সংসদে কাউকে ঢুকতেই দেয় নাই, এবং সংসদে ঢুকার জন্য প্রতিদিন বেল বাজাতে বাজাতে দু একটা বেল নষ্ট হইত, সেই প্রতিরোধের মুখে আমার ডিটেনশন তুলে দেয় কিন্তু আমার হত্যা মামলাটা তুলে নাই। তখন ওই হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমি বেরিয়ে আসি।
আচ্ছা, এটা তো সংসদ সদস্য হওয়ার পরে, মানে আমি একটু সংসদ সদস্য হওয়ার,
আমি যখন আমাকে জেলে নেয় তখন আমি সংসদ সদস্য ছিলাম।
আচ্ছা, মানে এর আগে ওই নমিনেশন পেপারটা সাবমিট করা এবং ওই নির্বাচনের সময়টা একটু যদি একটু বলেন।
অসম্ভব নির্বাচন, তখন প্রথম সিএসসি নির্বাচনে, এবং চাইছিল ওদের দু একজন নমিনেশন, আমি ঠিক খেয়াল নাই এখন, তবে নমিনেশন তো অবশ্যই আমাকেই দিল, এবং আমি তখনকার সময় জাফর ইমাম বা জাতীয় পার্টির, প্রথম তখন কোন তত্ত্বাবধায়ক সরকার না বা অন্য কোন ইয়ে না, তখন জাতীয় পার্টির অধীনেই নির্বাচনটা হয়েছিল, এবং সেই নির্বাচনে আমি জাতীয় পার্টির প্রার্থীকে 30,000 ভোটে পরাজিত করেছিলাম।
আচ্ছা ভাই, আমরা আরো কথা শুনবো, তবে এই মুহূর্তে আমরা একটু জুয়েল ভাইয়ের কাছে যেতে চাই। জুয়েল ভাই, আমাদের ফেসবুক প্যানেল এবং এসএমএস প্যানেলে কে কি বলছেন যদি একটু আমাদেরকে বলেন।
অবশ্যই বলতে চাই, মঞ্জুর আসিফ তপু তিনি লিখেছেন যে তিনি প্যারিস থেকে শুনছেন, মঞ্জুর আসিফ তপু তার নাম, তিনি লিখেছেন যে ছোটবেলা থেকে আমি ওনার খুব ভক্ত ছিলাম, যখন ফেনী পাইলট স্কুলে পড়তাম তখন প্রতিদিন সকালবেলা প্রাইভেট পড়তে ওনার এলাকাতে যেতাম, এবং প্রতিদিনই দেখতাম উনি ওনার বাসার আঙিনায় আমাদের স্কুলের ইংলিশ টিচার ও আরো অনেককে নিয়ে হাঁটাহাঁটি করতেন। ওনার মুখ থেকে সেই সব দিনগুলি সম্পর্কে কিছু জানতে চাই। থ্যাংকস। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ তপু, আপনি জয়েন করেছেন প্যারিস থেকে আমাদেরকে শুনছেন। আমরা তো কিছু কিছু শুনেছি, সেই পুরনো দিনের কথা আরো শুনবো, আশা করছি আপনি পেয়ে যাবেন, আমাদের সঙ্গেই থাকুন। ফেনি থেকে সোহেল সম্রাট তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে মামুনুর রশিদ, কেন কমেন্ট এবং ইনবক্সের মেসেজগুলি পড়া হচ্ছে না জিজ্ঞেস করেছেন, সময় পাচ্ছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না, আমরা শুনছিলাম আজকের অতিথি ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারের কিছু কথা, যা এর আগে হয়তো আমরা জানিনি, কিছু অজানা ঘটনা, অজানা কিছু কথা আজকে তিনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে, এবং আরো করবেন আশা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আবদুল্লাহ খান তিনি লিখেছেন তিনি তাকে অনেক পছন্দ করেন এই নেতাকে। বাহরাইন থেকে আমাদের সঙ্গে রয়েছেন এস মাহমুদ, এরপরে রুবেল তিনি লিখেছেন, রুবেল আচ্ছা ওমান থেকে তিনি লিখেছেন, আচ্ছা ফেনীতে তার খুবই প্রয়োজন বলে সেটা তিনি মনে করছেন। ওবায়দুল্লাহ নাইম তিনি লিখেছেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবার জন্য ধন্যবাদ, তার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেককে এই ধরনের অনুষ্ঠানে ইনভাইট করা উচিত বলে তিনি মনে করেছেন। অপু মোর্শেদ তিনি আবুধাবি থেকে লিখেছেন, এরপরে অনুপম ঘোষ তিনি লিখেছেন, গল্পটা শুনবার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, থ্যাংকস ঢাকা এফএম কে আজকে এই আয়োজনের জন্য। আচ্ছা, অনেকে হয়তো বা একটু দেরিতে জয়েন করেছেন, অনেক কিছু হয়তো মিস করে গেছেন, তাদের জন্য বলবো আগামীকাল থেকে আমাদের ঢাকা এফএম এর ওয়েবসাইট থেকে এই পর্বটি কিন্তু আপনি ডাউনলোড করে শুনতে পারেন। ওকে, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এই অ্যাড্রেসে। আমি রনি, জয়নাল হাজারি স্যারের কলেজের একজন স্টুডেন্ট, স্যারকে জানিয়ে দিন আমি ওনাকে শুনছি। আমি 2013 সাল থেকে তিনি এইচএসসি এক্সাম দিয়েছেন। মাহমুদ তিনি লিখেছেন, তিনি একজন সাহসী ব্যক্তি এবং তিনি সবসময় লড়াই করেছেন, আচ্ছা স্বাধীন বাংলাদেশের জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি জানিয়েছেন। জয়নাল হাজারি একজন ত্যাগী নেতা, তিনি বীর জনতার, তিনি ফেনীবাসীর অহংকার, এরকম অনেক অনেক এস এম এস, অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি। এরপরে পিয়াম মজুমদার মাস্টারপাড়া ফেনী থেকে তিনি সালাম জানিয়েছেন, পৌঁছে দিলাম আপনার সালাম। মুন্না তিনি লিখেছেন, এরপরে সাইফুল ইসলাম লিখেছেন বাকি বিল্লা গাজীপুর থেকে, তিনি স্বাগত জানিয়েছেন জয়নাল হাজারীকে আজকে আসবার জন্য। এরপরে দেখতে পাচ্ছি অনেকে নাম না লিখে এসএমএস করেছেন, ফারিয়া এসএমএস করেছেন, সৈয়দ আকরাম, এরপরে দেখতে পাচ্ছি রানী এসএমএস করেছেন, হাসান পাটোয়ারি, সবাইকে অনেক ধন্যবাদ। দূর দূরান্ত থেকে অনেকে আমাদেরকে শুনছেন এবং এসএমএস পাঠাচ্ছেন, এত এত সবগুলো এসএমএস পড়াটা আসলে সম্ভব না, যার কারণে সবগুলো এসএমএস পড়তে পারছেন, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং ফেসবুকে অনেকে অনেক কমেন্ট করছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত এত কমেন্টের মধ্যে কোনটা রেখে যে কোনটা পড়বো সেটা একটা ব্যাপার, এই জন্য আমি আসলে একটু কনফিউজ যে কখন পড়বো, এবং আমি চেষ্টা করবো সবগুলি কমেন্টস পড়তে। আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি, আবারও শুনব আমাদের আজকের অতিথির কিছু কথা, কিছু অজানা কথা, আরো কিছু কিন্তু বাকি রয়েছে আপনাদের সবার জন্য। সো সঙ্গে থাকুন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, শুনছেন ঢাকা এফএম 90.4, মাই সিটি মাই টিউন, জুয়েলাজি আপনার সঙ্গে। এবং আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন অন্ধকারের গল্পে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। ইতোমধ্যে তার অনেক অজানা কথা আমরা শুনেছি, আরো অনেক কথা রয়েছে, সবকিছুই আমরা শুনবো, আমাদের সঙ্গে থাকুন। অনেকেই এসএমএস করেছেন, যেমনটি দেখতে পাচ্ছি মেনন, তিনি বিক্রমপুর থেকে এসএমএস করেছেন, ইউ আর গ্রেট হিরো। আচ্ছা, জয়নাল হাজারীকে উদ্দেশ্য করে তিনি এসএমএস টি করেছেন এবং তিনি লিখেছেন যে আপনি দীর্ঘজীবী হন সেই দোয়া করি। আচ্ছা, আর মানিক ঢাকা থেকে লিখেছেন আমার বাড়ি ফেনী, আমি হাজারী ভাইকে খুবই পছন্দ করি, কেন জানি না, আমি জানতে চাই। আচ্ছা, এই প্রশ্নটি তিনি করেছেন, আমরা প্রশ্নটি চেষ্টা করব তার কাছে পৌঁছে দিতে, তিনি যদি সময় পান অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন। মূলত তিনি আজকে আমাদের কিছু প্রশ্ন ছিল এবং তার নিজের কিছু কথাই তিনি আজকে জানিয়েছেন, তার অনেক অজানা কথা, তার বেড়ে ওঠা, তার রাজনৈতিক জীবন সবকিছু তিনি শেয়ার করেছেন। সো সেগুলি আমরা শুনব, তার এইগুলি আগে শুনে নিই, তারপরে আপনাদের প্রশ্নগুলি দেখা যাক তিনি উত্তর দেন কিনা। অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ঢাকা এফএম 90.4 এর সঙ্গে রয়েছেন এবং ফেসবুকে জয়েন করেছেন। আমাদের অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিই, facebook.com/ঢাকা FM 90.4, এই ফ্যান পেজটিতে জয়েন করে আপনি আরো বিস্তারিত জানতে পারেন এই অনুষ্ঠানটি সম্পর্কে, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি সেখানে লিখতে পারেন। আর অন্ধকারের গল্পের একটি ফ্যান পেজ রয়েছে facebook.com/OG90.4, এই পেজটিতে গিয়ে আপনি অন্ধকারের গল্পের সম্বন্ধে যে কোনো কিছু জানতে পারেন, আপনি জানাতে পারেন আপনার মতামত, আপনার সাজেশন, সবকিছু আপনি সেখানে লিখতে পারেন। আজকের অতিথিকে কতটুকু শুনলেন, কেমন লাগছে আপনার ভালো লাগা অবশ্যই আমরা জানতে চাই, আমাদেরকে লিখুন এসএমএস 16260 এই নাম্বারে। আর অন্ধকারের গল্পে যা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, আপনাদের এমন অজানা এমন অনেক ঘটনাই কিন্তু রয়েছে তাই না, সেগুলো যদি জানাতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এসএমএস এর মাধ্যমে কিভাবে যোগাযোগ করবেন জানিয়ে দিই, ওজি স্পেস আপনার নাম স্পেস ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন, অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে ইনভাইট করবে আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলি শেয়ার করবার জন্য। এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন og@dhakafm904.com, এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাগুলি শেয়ার করতে পারেন। এছাড়াও ফেসবুক ফ্যান পেজ রয়েছেই, সবকিছু জানিয়ে দিলাম, চলুন শুনি আবারও কিছু কথা শুনব আমাদের আজকের অতিথির কাছ থেকে, ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর কাছ থেকে। সঙ্গে ছিলেন এই অন্ধকারের গল্পের প্রযোজক সাদেক সামি, চলুন শুনি আবারও। আর বলতে চাই যে আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
ভাইয়া অনেক কষ্ট করে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন, অনেক বেশ খানিকটা সময় আমাদেরকে দিচ্ছেন, এই মুহূর্তে আপনার কাছে আবারও আমি আসতে চাই। 86 নির্বাচনের পর তো আবার 90 নির্বাচন করলেন, সেই 90 নির্বাচন নিয়ে যদি আমাদের একটু বলেন।
90 নির্বাচনে অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি, আবার জিতেছি। তবে 90 নির্বাচনে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং তখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাকে জিতে আসতে হয়েছিল। তবে এখানে একটা বৈশিষ্ট্যের কথা হচ্ছে, আমি যখন 86 নির্বাচিত হই এবং 90 নির্বাচিত হই, তখন কিন্তু প্রায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই লাইনে আওয়ামী লীগের কোন এমপি প্রায় ছিল না বললেই চলে।
আচ্ছা, আচ্ছা, সেই সময় আপনি নির্বাচনে জয়লাভ করেন
এবং আমার ফেনীতে 86 আমি ফেনী প্রপারের সিটটাতে জিতলাম, 90 জিতলাম, কিন্তু আমার আশেপাশে অন্য সিট গুলো ফেনীর একবার নিল বিএনপি আর একবার নিল জাতীয় পার্টি, তো এমনকি পরের বার যখন আমি 96 জিতলাম তখনও আমার আশেপাশে অন্য পার্টি, অর্থাৎ তো ওর মধ্যেও আমি নির্বাচন করে তিনবারই জয়লাভ করেছি। পরে আরেকবার যখন 2001 আমাকে নমিনেশন দিয়েছিল কিন্তু আমি দেশে ছিলাম না, এবং নমিনেশন দিলে তখন আমি আর ওইবার জিততে পারিনি যেহেতু দেশে ছিলাম না, এবং তারপরও নির্বাচন করেছিলাম কিন্তু নির্বাচনে আমার কোন এজেন্ট একটা কেন্দ্রেও থাকতে দেয় নাই, কিন্তু আমি ভোট পেয়েছিলাম তখনকার সময় 80,000। এর আগে যে তিনবার জিতেছি ওই তিনবার কিন্তু আমি 60,000 বেশি ভোট পাই নাই, কিন্তু যেবার হেরে গেলাম অর্থাৎ ভোট করতে পারি নাই সেবার আমি সবচেয়ে ভোট বেশি পাইলাম 80,000।
আচ্ছা ভাইয়া, 96 থেকে 2001 এই সময়টাতে আপনার বিরুদ্ধে পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় বেশ সমালোচনা উঠে আসে, তো এই সময়টাতে আপনি কি বলবেন, এই সমালোচনার মুখে আপনি কি বলবেন?
না, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন হয়তো আমাদের কোন কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হতো না, সরকারি দলে এলে স্বাভাবিকভাবে এখনো যে আওয়ামী লীগ সরকারে আছে এ সময় কারণে অকারণে আওয়ামী লীগের লোকজন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হার হামেশাই তো পত্রপত্রিকায় লেখা হচ্ছে, তখনও যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম আমাদের সমালোচনা বেশি হতো, আমাদের বিরুদ্ধে কথাবার্তা বেশি হতো, এটা সত্য।
আচ্ছা ভাই, এর মধ্যে একটা থাকে যে স্টিয়ারিং কমিটি, এটা নিয়ে একটা থাকে, এটা নিয়ে আমাদের যদি আজকে খোলামেলা ভাবে একটু বলতেন।
স্টিয়ারিং কমিটি, আমার স্টিয়ারিং কমিটি জনসভায় রত ছিল, স্টিয়ারিং কমিটির দায়িত্বই ছিল প্রশাসনিক নির্যাতন থেকে মানুষকে বাঁচানো এবং সদা স্বাভাবিকভাবে সেবামূলক কর্মকাণ্ড করার জন্য আমি স্টিয়ারিং কমিটি করেছিলাম, কিন্তু স্টিয়ারিং কমিটির মাধ্যমে যেহেতু আমার সংগঠন জনসমর্থন দিন দিন বেড়ে যাচ্ছিল সেজন্য স্টিয়ারিং কমিটিকেই ডিসকালার করা হয়েছে তখন, এবং এখন পর্যন্ত সেটা করা হয়, কিন্তু স্টিয়ারিং কমিটিতে যারা ছিল এবং ফেনী অঞ্চলের যেসব লোক তারাই জানে স্টিয়ারিং কমিটির জন্যই আমার কেউ ব্যবসায়ীদের উপর কোন রকমের হামলা, ব্যবসায়ীদের উপর কোন রকমের আঘাত করতে পারত না, এরকম বিভিন্ন রকমের সেবামূলক কাজে আমি তাদেরকে কাজ করার উদ্দেশ্যেই এটাকে সংগঠিত করেছিলাম এবং তারা সেবামূলক কাজই করেছে। তাদের মধ্যে দু একজন যদি বিচ্ছিন্নভাবে কিছু উল্টাপাল্টা কাজ করেছে আমি কঠিনভাবে তাদেরকে শাস্তি করেছি, এবং তাদের কিছু কিছু সদস্যকে আমি প্রকাশ্যে, যেমন আমি একবার দুইজনকে প্রকাশ্যে জনসভায় পুলিশ ডেকে এনে তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে তাদেরকে দায়ী করে পুলিশে হস্তান্তর করেছিলাম, এবং আমরা ক্ষমতায় থাকাকালে আর তারা বেরোতেও পারে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে মুক্তি দিয়েছে এবং তাদের দলে নেওয়ার চেষ্টা করেছিল, যদিও তাদেরকে নিতে পারে নাই, পরে তারা বেরিয়ে আবার পালিয়ে সাউথ আফ্রিকা চলে গেছে ইত্যাদি আছে। তো আমি শুধু এটাই বলবো, কেউ বিশ্বাস করুক বা না করুক, তোমরা বিশ্বাস করো বা না করো, আমি শুধু এটাই বলবো স্টিয়ারিং কমিটি আমি সেবামূলক কাজ করার জন্য এবং ব্যবসায়ী সহ আমাদের এলাকার নিপীড়িত নির্যাতিত অতি সাধারণ হতদরিদ্র মানুষের সেবা করার জন্য করেছিলাম, কিন্তু এটাকে পত্রপত্রিকায় বিভিন্নভাবে দুর্বল করার জন্য আমাকে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যাচার করে এটাকে দুর্নাম করেছে, কিন্তু যতটা পত্রপত্রিকায় লিখে এই স্টিয়ারিং কমিটি দুর্নাম করেছে, স্টিয়ারিং কমিটি তার এসব 90% ছিল মিথ্যা, এসবের সঙ্গে তারা যুক্ত ছিল না।
আচ্ছা, সেই সময় পত্রপত্রিকা সূত্রে অনেকটা আলোচনা এবং অনেকটা সমালোচনাই আমি বলবো যে আপনার করা হয়েছিল, অনেকটা আলোচিত আপনি হয়ে উঠেছিলেন, তো সেই সময়টা এবং আজকে এই প্ল্যাটফর্মে আমরা আসলে পুরো ঘটনাটা আপনার কাছ থেকে একদম সরাসরি আজকে শোনার জন্য আসলে এই প্রোগ্রামে আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি।
এতক্ষণ পর্যন্ত তো বলেই দিলাম যে 90%
ভুল তথ্য সম্বলিত।
আচ্ছা হ্যাঁ, ওইখানে আরেকটা ব্যাপার থাকে যে ওইখানে নাকি মানে অস্ত্রের ব্যাপক একটা শোডাউন হইতো আপনার স্টিয়ারিং বাহিনীতে, মানে পত্র পত্রিকা সূত্রে আমরা যেমন, এটা কতটুকু সত্য?
কি হইতো
মানে অস্ত্রের একটা শোডাউন হইতো সবসময় এরকম নাকি মানে পত্র পত্রিকা?
এটা সম্পূর্ণ মিথ্যা। এটার মধ্যে আমি তো আগে বলেছি 90% মিথ্যা, হয়তো টুকটাক বিচ্ছিন্ন ভাবে কিছু তারা করেছে এবং আমার নলেজে এলে আমি এটার প্রতিকার করেছি, কিন্তু অস্ত্রের শোডাউন হতো এটা হলো শতভাগ মিথ্যা।
ঠিক এই মুহূর্তে আমি একটু জুয়েল ভাইয়ের কাছে যেতে চাই। জুয়েল ভাই, আমাদের ফেসবুক প্যানেল এবং টেক্সট মেসেজে যদি একটু আপনি চোখ বুলান।
আচ্ছা, অনেক ধরনের কমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে, স্পেশালি আজকে ফেনী থেকে অনেকেই জয়েন করেছেন এবং ফেনী থেকে অনেক অনেক এসএমএস আসছেন, তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করছেন। সাগর লিখেছেন যে আমি শুনছি এবং আমার খুব ভালো লাগছে কারণ আমি তার জেলা ফেনীতে জন্মগ্রহণ করেছি এবং ফেনীর এক নম্বর সিন্দুরপুর ইউনিয়ন আমার গ্রাম। ওকে, আশরাফুল আকাশ তিনি লিখেছেন হি ইজ বেস্ট, তাকে আমার সালাম দিবেন। ওকে আকাশ, আপনার সালাম পৌঁছে দিলাম। ফয়সুল্লাহ ফয়সাল তিনি লিখেছেন, আচ্ছা তিনি শুভকামনা জানিয়েছেন এবং আবারও তাকে দেখতে চান ফেনীতে, এটাই জানিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম মনসুর আমাদের সঙ্গে, হাসনাত তিনি শুনছেন, আবারও দেখতে পাচ্ছি ফয়সাল তিনি সালাম দিয়েছেন, অবশ্যই সালাম পৌঁছে দিব। এরপরে দেখতে পাচ্ছি প্রজাপতির ডানা নামে একজন বলেছেন যে নানু ভাই তুমি কেমন আছো, আমি তোমার মতো হতে চাই। ওকে, দিটন হাসান খান তিনি লিখেছেন যে আমি হাজারি সাহেবকে শুনছি, আজিম মজুমদার লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি উজ্জ্বল তিনি লিখেছেন তিনি ফেনীর একজন অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। আচ্ছা, মৌমিতা তাসরিন লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি মাকসুদ, আচ্ছা স্টিয়ারিং কমিটি সম্বন্ধে তিনি লিখেছেন এবং কতজন মেম্বার ছিল, আমরা নিশ্চয়ই আলোচনার ফাঁকে আমরা হয়তো বা শুনবো কিছু কিছু, তিনি কিন্তু জানিয়েছেন, সো আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। এরপর দেখতে পাচ্ছি রশিদ লিখেছেন, আব্দুল হান্নান সিনবাগ নোয়াখালী থেকে লিখেছেন অনেক ভালো লাগছে আপনাকে শুনতে পেয়ে। ওকে, রাসেল তিনি লিখেছেন তিনি সোনাগাজীর ছেলে, এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন তুহিন চৌধুরী, আচ্ছা তিনি একটা প্রশ্ন করেছেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নটি পৌঁছে দিতে তার কাছে। মামুনুর রশিদ খান তিনি লিখেছেন যে আচ্ছা তিনিও কোন একটা প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধাদের যে ভাতা রয়েছে কোঠা রয়েছে এগুলি নিয়ে প্রশ্ন করেছেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আল আমিন হৃদয়, তার প্রিয় একজন রাজনীতিবিদ তিনি লিখেছেন, রাজীব খান লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি সালাউদ্দিন লিখেছেন হাবিব গুলশান থেকে যে জয়নাল হাজারীকে আজকে রেডিওতে শুনতে পেয়ে আমি অনেক এক্সাইটেড, তার পলিটিক্যাল ফিলোসফি আমার অনেক ভালো লাগে, আমার সঙ্গে তার একবার দেখা হয়েছিল তার বাড়িতে। ওকে, অমিত লিখেছেন আজকে অন্ধকারের গল্প প্রথমবারের মতো শুনছি, আমার খুবই ভালো লাগছে, আমি ফেনীতে থাকি, ছোটবেলায় আমি জয়নাল হাজারি নানাকে অত্যন্ত ভয় পেতাম কিন্তু কেন জানি না। আচ্ছা আচ্ছা, আমি একটা ব্যাপার খেয়াল করছি, অনেকেই এই নেতাকে নানা বলে সম্বোধন করছেন, আমি জানি না কেন, মূল বিষয়টি হয়তোবা আমরা আমাদের প্রডিউসার সাদেক সামির কাছ থেকে জানতে পারবো যে কেন সবাই তাকে নানা বলে সম্বোধন করছেন এবং সবাই তাকে এখন অনেক পছন্দ করেন সেটা আমরা দেখতে পাচ্ছি, দোয়া করেছেন। এরপরে শরীফ লিখেছেন, এরপরে রাসেল রানা লিখেছেন, এরপরে গোধুলি লিখেছেন যে ঢাকা এফএম এস এম এস করবো কিভাবে, আচ্ছা 16260 এটা হচ্ছে নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার এস এম এস। ওকে, জুয়েল আছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে পুরো অন্ধকার গল্পের টিম, সাদেক সামি রয়েছেন তিনি কথা বলেছেন জয়নাল হাজারির সঙ্গে, টুইন খান লিখেছেন শুনতে ভালো লাগছে, ঠাকুরগাঁও থেকে রয়েছেন বাকি, বিকাশ রয় তিনি লিখেছেন, এরপরে আচ্ছা আব্দুল্লাহ বাকি তিনি লিখেছেন যে আমি লাইভ শুনতে পাচ্ছি না, পরে ডাউনলোড করে শুনবো ঢাকা এফএম থেকে এবং বলেছেন ঢাকা এফএম কে বলছি আপনারা আপনাদের নেটওয়ার্ক খুব দ্রুত বৃদ্ধি করুন যেন আমরা ঠাকুরগাঁও থেকে শুনতে পারি। ওকে, আপনাদের এরকম চাওয়া আমাদেরকে আশ্বস্ত করে এবং আপনাদের সাপোর্ট আমরা সবসময় চাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সারা বাংলাদেশে পৌঁছে যাব। জুরুল তিনি লিখেছেন থ্যাঙ্কস ঢাকা এফএম কে তাকে ইনভাইট করবার জন্য। এরপরে নীল এবং রাজু দুইজন বন্ধু তারা শুনছেন আমাদেরকে জানিয়েছেন, রফিকুল ইসলাম বলেছেন যে আমি জানি আপনি অনেক ভালো মানুষ কিন্তু অনেকে আপনাকে গডফাদার বলে থাকে কেন? আচ্ছা সব প্রশ্নের উত্তর হয়তো বা আমরা তার কাছ থেকে পাব। আমাদের কাছে আরো অনেকেই লিখেছেন, আমরা চেষ্টা করব সবগুলো এসএমএস এবং ফেসবুকে কমেন্টস এবং ইনবক্সে যারা লিখছেন তাদের কমেন্টস মেসেজ নিয়ে আবারও ফিরে আসতে। চলুন শুনি, কথা বলছেন সাদেক সামি এবং আজকের অন্ধকারের গল্পের অতিথি ফেনীর দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী। চলুন শুনি।
ভাই আরেকটা বিষয় যে চেয়ারম্যান একরামুল হক এর নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আপনার যে সম্পাদিত হাজারিকা প্রতিদিন সেই পত্রিকায় আগের দিন একটা রিপোর্ট করা হয় এবং সেটা নিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করেন বলেন, সেই বিষয়টা নিয়ে যদি আমাদের একটু আগে বলেন।
সেটা হচ্ছে একরামুল হক এর সঙ্গে যখন নিজাম হাজারির বিরোধ শুরু হয়
জি
এবং জাহাঙ্গীরাদের নামে একজনের সঙ্গে ডায়াবেটিক হাসপাতাল নিয়ে বিরোধ শুরু হয়, এসব আরেকটা ছেলে আছে জাহিদ, সেই ছেলের সঙ্গে যখন তার বিরোধ শুরু হয় বিভিন্ন ব্যাপারে, সে ওই তার একরামের ইউনিয়নের চেয়ারম্যান হতে চাচ্ছিল, তার চেয়ারম্যান হতে দিল না, দল থেকে বহিষ্কার করলো, তখন বিশেষ করে এই তিনজনের ক্ষোভ এবং এই তিনজন একরাম যখন তার এবারে শেষবারে উপজেলা নির্বাচন করছিল এরা সম্মিলিতভাবে তার বিরোধিতা করছিল এবং যেদিন নির্বাচন শেষ হয় নির্বাচনের ফলাফল নিয়ে ফিরে আসার সময়ও একরামের গাড়িতে গুলি হয়েছিল। এ সমস্ত বিভিন্ন বিষয় থেকে বোঝা যাইতেছিল এবং বিশেষ করে একরাম হত্যার আগে প্রথম আলো নিজাম হাজারির উপরে দুইটা প্রথম পৃষ্ঠায় একটা প্রধান শিরোনামে খবর চাপা হয়েছিল। সেই খবরের প্রথমটাতে ছিল যে নিজাম হাজারির সদস্যপদ সংসদ সদস্য পদ অবৈধ, নিজাম হাজারি জেল থেকে প্রায় দুই তিন বছর আগে আগাম জালিয়াতি কাগজপত্র দিয়ে বেরিয়ে গেছে। এই খবরটা বেরোবার পরেই নিজাম হাজারি বুঝতে পারতেছিল যে এই খবর গোপন গুণা একমাত্র একরামে জানত, সুতরাং সে একরামের উপর ক্ষিপ্ত হয়েছে। একরাম নিজেও বারবার বিভিন্ন সময় বলছিল যে তার উপর আঘাত আসবে, তাকে হত্যা করার চেষ্টা করা হবে। সেজন্য আমি শুধু একরামের কথা বলি নাই, আমার কথাও আমাকে একরামকে এবং এখন নিজাম হাজারির বিরুদ্ধে যে ছেলে বাদী হয়েছে সেই সাকওয়াতকে এবং আরজু নামে ধর্মপুর ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে যারা একরাম সহ এরা তো এখনকার সময় ভালো সম্পর্ক, এদের সবাইকে হত্যা করতে পারে এরকম খবরটা দিয়েছিলাম এবং এটা সাংবাদিকদের কাজই হচ্ছে অনুসন্ধান, কিছু কিছু ঘটনা পরিস্থিতি পরিবেশ এর খবর নিয়ে কখন কোথায় কি হতে পারে এটা বলতে পারা সাংবাদিকদের একটা দায়িত্ব, সাংবাদিকদের কাজ। আমিও পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারছিলাম যে কিছু একটা হত্যাকাণ্ড তারা ঘটাতে পারে, তার মধ্যে আমরা পাঁচজনের মধ্যে একরামের নাম ছিল এবং একরামকে তারা যেভাবে টার্গেট করেছে সেটা তো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের কোন নজির নাই, বিশেষ করে একজন জনপ্রতিনিধিকে, সে দুইবার ওখান ওই উপজেলার চেয়ারম্যান, দুইবার ওই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এরকম একটা লোককে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে গুলি করে এবং তার উপরে অন্যভাবে অস্ত্র দিয়ে তারপরে তার এক পুরা গাড়ি সহ গাড়ির ভিতরে তাকে আটকিয়ে জ্বালিয়ে দেয়া, এটা ইতিহাসে নজিরবিহীন।
আচ্ছা এই হত্যাকাণ্ড নিয়ে আপনার কাছে যদি সব তথ্যই থাকে তো আপনি কি এই তথ্যগুলো কি যেখানে যেখানে পৌঁছে দেওয়া সম্ভব সব জায়গায় কি আপনি পৌঁছে দিয়েছেন?
সেই খবরগুলো আমার পত্রিকার মাধ্যমে যতটা পৌঁছে দেওয়ার সম্ভব দরকার সেটা সেভাবে পৌঁছে দিয়েছি। অন্যভাবে প্রশাসন আমার সহযোগিতা চায় নাই কিন্তু অন্যান্য পত্রপত্রিকা রেডিও টেলিভিশন যেভাবে দায়িত্ব পালন করেছে এটা যথেষ্ট। আমি মনে করি একরামের জন্য মিডিয়া যেভাবে যুদ্ধ করেছে, মিডিয়া যেভাবে ভূমিকা রেখেছে এটাও নজিরবিহীন। এরকম মফস্বলের একজন নেতার জন্য দিনের পর দিন এরকম এতটা সময় দিয়ে এতটা স্পেস দিয়ে পত্রপত্রিকায় লিখবে আমি এটা কল্পনাও করতে পারি না, তো সেটা তারা করেছে এবং তাদের সঙ্গে পাল্লা দিয়ে আমিও আমার হাজারিকার মাধ্যমে ভূমিকা রেখেছি এবং প্রায় বলা যায় প্রতিটি ব্যাপারই আমরা নলেজে দিয়েছি। এখন এটা সবাই জানা, ফেনীর তো মানুষ না শুধু, মাটি পানি আকাশ বাতাস সবাই জানে কারা করেছে কিভাবে করেছে। কিন্তু আবার এখন মানুষ হতাশ, তারা বুঝতেছে যে সাগররুনি হত্যার যেমন কারা করেছে অনেকেই জানে কিন্তু কিছু হচ্ছে না, এটাও হয়তোবা আপাতত কিছু হবে না, কারণ সরকার যদি না চায় প্রকৃত আসামিদের প্রকৃত দোষীদের না ধরার বা ধরতে না চায় সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো কিছু হবে না। কিন্তু আমি যতটুকু জানি সকল গোয়েন্দাদের কাছে বর্তমানের এই টেকনোলজির যুগে এখন কারা কারা সেদিন ওই টাওয়ার থেকে কাদের সঙ্গে খুনিদের সঙ্গে কথা বলছিল এগুলোর রেকর্ড আছে, আরো বিভিন্ন রকমের প্রমাণ আছে। এছাড়া এর মধ্যে খুনিরা নিজেরাই কোর্টে অনেকেই স্বীকার করেছে, তারা নিজেরাই অনেকে বলেছে ইন্ধনদাতার কে, সমর্থনদাতা কে, অর্থ যোগানদাতা কে, তারা রিমান্ডে নেওয়ার পরে রিমান্ড থেকে যখন কোর্টে হাজির করছে তারা বলেছে, এবং তাদের বলার অধিকাংশ বিষয়টাই সঠিক। বিশেষ করে প্রায় প্রত্যেকটা আসামি যারা স্বীকারোক্তি দিয়েছে তারা এই ঘটনা করেছে, তারা আদেল এবং মিক্সার এই দুটার নাম প্রত্যেকে বলেছে, কিন্তু এই দুটাকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ধরার কোন চেষ্টাই চালাচ্ছে না। এটা মানুষের মধ্যে খুব দুঃখ আছে, কিন্তু আমাদের অঞ্চলের মানুষ এখন এতটাই আতঙ্কিত এবং জিম্মি হয়ে আছে যে মুখ খুলতে পারছে না। কিন্তু মুখ খুলতে পারার পরিবেশে যে কি হবে ফেনী অঞ্চলে এটা ভাবতেও গা শিউরি ওঠে, একটা ভয়ঙ্কর রকমের বিস্ফোরণের সম্ভাবনা। তো এখন আরো শোনা যাচ্ছে এই যে মিস্টার এবং আদেল, এদের কথা সবাই বলেছে যারা ঘটনা নিজেরা করেছে স্বীকার করেছে, তারা আদেল এবং মিস্টারের ভূমিকা বর্ণনা করেছে। তারপরেও এখন শোনা যাচ্ছে যে পুলিশ এই মামলার চার্জশিট দিবে, দেওয়ার সময় এই আসল মূল ইন্ধনদাতা বা মূল পরিকল্পনাকারীদের নাম বাদ দিবে। তো আমি মনে করি আইনত বাদ দেওয়ার সুযোগ নাই, এই জন্য যদিও কথাটা রটছে রটলেও আমি মনে করি এদেরকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই আইনত, কারণ এটা যারা ঘটনা করেছে তারা আদালতে এদের নাম এবং ভূমিকার কথা বলেছে, যেটাকে বলে 164 জবানবন্দি দিতে গিয়ে এইসব বলেছে।
নিজামুদ্দিন হাজারি একসময় তো আপনার খুব কাছের মানুষই ছিলেন, এবং একসময় যদি বলি একসাথে আপনাদের দীর্ঘদিন কেটেছে, তো ওনার সম্পর্কে যদি একটু বলতেন যে কেন আপনাদের মধ্যে এখন একটু দূরত্ব।
নিজাম হাজারি দীর্ঘদিন আমার সাথে ছিল না, নিজাম হাজারি চট্টগ্রাম ছিল, তার বিরুদ্ধে চট্টগ্রামেরই 10-8 মামলা ছিল, সেই মামলাগুলোর দুটোতে তার সাজা হয়েছে, একটাতে একটা মামলায় সাজাই হয়েছে অস্ত্র মামলায় 10 বছর, এবং সেই মামলার এক ধারায় 10 বছর আরেক ধারায় 7 বছর সাজা হয়েছে। 2001 সালে সে এসব মামলায় পড়ে নিজেকে বাঁচানোর জন্য আমার কাছে আশ্রয় নিয়েছিল, এটা সত্য, যদিও আমি তার এসব অপকর্ম মামলা মোকদ্দমা সম্পর্কে চট্টগ্রামের ঘটনা সম্পর্কে জানতাম না, ফলে আমি তাকে আশ্রয় দিয়েছিলাম এটা সত্য, কিন্তু তার কার্যক্রম থেকে মনে হইতেছিল যে সে একটা ষড়যন্ত্রকারী, ফলে তাকে আমি কখনোই কোন দলীয় দায়িত্ব বা কোন কর্মকাণ্ডে তাকে যুক্ত করি নাই। সে আমার বডিগার্ডের মতো ছিল, মাঝে মধ্যে আমার গাড়ি চালাত, কিন্তু কোথাও কোন মিটিং বা কোন নেতৃত্ব কোন দায়িত্ব বিশেষ করে রাজনৈতিক আমি তাকে কোনোদিন দিই নাই। একবার শুধু সে ফেনী পৌরসভার চেয়ারম্যান হতে নাকি চেয়েছিল, তাও পরিষ্কার করে আমাকে বলে নাই, আমার আশেপাশের লোকজনকে বলেছিল, আমি সেটা তাকে সমর্থন করি নাই, তাকে সমর্থন করলে হয়তো তখন সেই হইতো, কিন্তু তাকে আমি সমর্থন করি নাই। তো এটা 2000 যখন সে এসেছে তারপরে সম্ভবত সে পুরো 1 বছরও আমার সঙ্গে ছিল না, তারপরেই সে আমরা ক্ষমতায় থাকতেই সে সাজা হওয়াতে জেলখানায় আত্মসমর্পণ করলে জেলখানায় চলে যায়, তারপরে তার সঙ্গে আমার আর কোনো দেখা নেই।
আপনি যে কথাগুলো বলছেন, আমরা আসলে আজকে এমন একটি প্ল্যাটফর্ম করতে চেয়েছি যেখানে আপনার কথাগুলো আমরা সরাসরি শুনতে চাই এবং জানতে চাই, হয়তো বা অনেক বিষয় আজকে বেরিয়ে আসবে, তবে আপনি আজকে যে কথাগুলো আপনি বলছেন তা একান্তই আপনার কথা, এর জন্য আসলে ঢাকা এফএম কর্তৃপক্ষ দায়ী নয়, আমরা শুধুমাত্র আপনার মুখের কথাগুলোই আমরা শুনছি, কিন্তু এর বাইরে আসলে এই মুহূর্তে আসলে আমাদের যাচাই বাছাই করার কোন অবস্থায় আমরা নেই। 2001 সালে যখন নাকি নির্বাচন হয়, নির্বাচনের পর আপনি দেশ থেকে অনেকদিন আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই সময়টাতে
2001 সালের নির্বাচনের আগেই আমি চলে গেছিলাম।
আচ্ছা, ওটা কি ইন্ডিয়াতে চলে যান ভারতে?
আমি ইন্ডিয়াতে গেছি, বিভিন্ন দেশে গেছি, কিন্তু তার মধ্যে আমি মোট কথা আত্মগোপনে ছিলাম। তখন আমি যে পরিস্থিতি, তখন বিএনপিরা আমাকে পেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে, একজন সুলাইমান নামে ডিসি ছিল, সে প্রকাশ্যেই অনেকটা একটা মিটিং এই বলেছিল যে জয়নাল হাজারীকে দেখা মাত্র গুলি করা হবে, এখন বিনা বিচারে একটা লোককে দেখা মাত্রই গুলি করা হবে যদি একজন জেলা প্রশাসক বলে, সেই ক্ষেত্রে তখন তো আর আমাদেরকে আত্মগোপনে যাওয়া ছাড়া উপায় ছিল না।
এরপর তো 2005 সালে আপনি দেশে ফেরেন, তখন কি আপনি দল থেকে বহিষ্কৃত হন?
2005 সালে নয়, যদিও 2004 সালে আমি আত্মগোপনে থাকা অবস্থায় আমাদের একটা পৌর নির্বাচনে আমি আমার প্রার্থীকে সমর্থন করি নাই বলে একটা প্রেস রিলিজ দিয়ে ভুয়া আমাকে বহিষ্কারের কথা বলা হয়েছে। কখনো আমাকে বহিষ্কার করেছে এরকম কোন লিখিত কাগজপত্র আমার কাছে কোনোদিন যায় নাই, আজ পর্যন্ত আসে নাই। এমনকি বহিষ্কার করার নিয়ম মোতাবেক ওয়ার্কিং কমিটিতে এটা প্রস্তাব হবে, আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, কোনোদিন এটা আলোচনা হয় নাই, সিদ্ধান্ত হয় নাই, কেউ কোনোদিন প্রস্তাব করে নাই। আর আমাকে এই যদিও হ্যাঁ পত্রিকায়, এটা পত্রিকায় তখনকার সময় 2004 সালে কয়েকটা পত্রিকায় এটা এসেছিল, কিন্তু তখন তো আমার এটা সম্পর্কে কোনো কথা বলা, কোনো কিছু প্রতিকার করা, কোনো কিছু প্রতিবাদ করার সুযোগ ছিল না। পরবর্তীকালে আমি এখন আমি যদি বহিষ্কার থাকি, কিছুদিন আগে ফেনী জেলা তৃণমূলের একটি সভা গণভবনে অনুষ্ঠিত হয়েছে, শেখ হাসিনার সভাপতিত্বে, সেই সভায় আমি উপস্থিত ছিলাম। সুতরাং আমাকে যেমন লিখিতভাবে কেউ বহিষ্কারও করে নাই, আবার লিখিতভাবে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারও করে নাই, ফেনী অঞ্চলেও খুব একটা আসা যাওয়া করি না, তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি।
আচ্ছা, তো ভাইয়া সহসা কি মানে এলাকায় যাওয়ার, মানে ফেনীতে যাওয়ার আপনার কোন সম্ভাবনা কি আছে কিনা?
সহসা এলাকায় যাওয়ার পরিকল্পনা নাই, তবে পরিস্থিতি মোতাবেক হয়তোবা যেকোনো সময় যেতে পারি, কিন্তু আমার তো রাজনীতির কোন পরিকল্পনাও এই মুহূর্তে নাই। যাই হোক, এখন যেভাবে আছি এভাবে আমার মধ্যে আমি সন্তুষ্ট, আমার মধ্যে কোনো হতাশাও নাই, দুঃখ নাই, ক্ষোভ নাই।
আচ্ছা ভাইয়া, সেই স্টিয়ারিং বাহিনী কি এখনো আছেন যে যারা সমাজের জন্য কাজ করতেন, তারা কি এখনো আছেন নাকি তারা বিক্ষিপ্ত ভাবে ছড়ায় ছিটে গেছেন এখন?
স্টিয়ারিং তো দূরে থাক, আমার তো অস্তিত্বই নাই এখন কোনো কিছুতে। আমাদের তো, আমার যদি অস্তিত্ব না থাকে আমার স্টিয়ারিং কি করে থাকবে?
আচ্ছা আচ্ছা ভাইয়া, এই এই জায়গাটা থেকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই যে আপনি হাজারিকা প্রতিদিন নামে একটা পত্রিকা আপনি করেছেন, তো কেন আপনার হঠাৎ করে সাংবাদিকতায় আসার আপনার ইচ্ছা জাগলো?
এখানেই তো সমস্যা, খবর যেহেতু তোমরা দোষের কিছু না জানো না বুঝো না, সেজন্যই বলো হঠাৎ করে সাংবাদিকতা এলেন। আমি ফেনী থেকে নিজের নামে প্রকাশক এবং সম্পাদক নামে 1984 সালে প্রথম হাজারিকা নামে পত্রিকা, সাপ্তাহিক হাজারিকা প্রকাশ করি, এবং এই হাজারিকা জাতীয় পার্টির আমলে একবার বন্ধ করে, বিএনপির আমলে একবার বন্ধ করে, বিএনপি এই 2001 সালে আবার বন্ধ করে, তারপরে 2000 এই আমি দেশে আসার পরে 2009 সালে আবার হাইকোর্ট থেকে এটাকে, হাইকোর্ট থেকে ওই বন্ধর আদেশকে অবৈধ ঘোষণা করে অনুমতি দিলে আবার আমি সাপ্তাহিকটা শুরু করি। সেই হিসেবে আমি 1986 সাল থেকে আজকে 2014 সাল পর্যন্ত এই সাংবাদিকতা করি, হয়তোবা তোমাদের জানা নাই। এই জন্যে আমি মফস্বল এলাকায় একটা না কোনোদিন আমার পত্রিকাটা বন্ধ হচ্ছিল না, কিন্তু যখন সরকারি ভাবে এটার উপর খড়ক নেমে আসতো, এটার উপর আঘাত আসতো, তখনই কেবল এটা বন্ধ হতো, এর বাইরে কোনোদিন এটাকে আমি একদিনের জন্য বন্ধ করি নাই। তো যাই হোক, এসব সাংবাদিকতা আমার বয়স যত, বর্তমান প্রজন্মের অনেক সাংবাদিকের তখন জন্মই হয় নাই।
আচ্ছা, তো ভাইয়া এই আপনার নামে 2003 সালে 18 মার্চ একটা মানি লন্ডারিং আইনে একটা প্রতিরোধ আইন, 2013 ধারা একটা মামলা হয়, তো এইটা নিয়ে একটু বলবেন।
সেই মামলা 2003 সালে তখন আমি আত্মগোপনে ছিলাম, তুমি এটা বুঝতেই পারো, কারণ আত্মগোপনে গেছি আমি 2001 সালে। নির্বাচনে নমিনেশন পেয়েও ঠিক মতো নির্বাচন করতে পারি নাই, আর তখনই আমার ব্যাংকে কিছু টাকা ছিল, সেই টাকা আমার টাকা আমি নিজে দস্তখত করে বৈধভাবে চেক দিয়েছি টাকা তোলার জন্য, এবং সেই টাকা তোলা হয়। এখন আমি কোথায় আছি, কিভাবে আছি, এটা তো ব্যাংকের ব্যাংক দেখার বিষয় নয়, যেহেতু এনবিআর থেকে আমার অ্যাকাউন্ট সিজ করা হয় নাই, কোন কোর্ট থেকে আমার অ্যাকাউন্ট সিজ করা হয় নাই, সুতরাং আমি আমার বৈধ অ্যাকাউন্ট থেকে বৈধভাবে টাকা উত্তোলন করেছি, অন্যকে দিয়েছি, আমি টাকা উত্তোলন করেছি, এই জন্য আমার বিরুদ্ধে মামলা, এবং ব্যাংক আমাকে টাকা দিয়েছে সেজন্য তাদের বিরুদ্ধেও মামলা। এখন ব্যাংক তো আমি যদি, যেহেতু ব্যাংককে যদি কোনো কোর্ট না বলে, এনবিআর না বলে, তাহলে আমার ট্যাকের টাকা ব্যাংক দিতে বাধ্য, সেটা সম্পূর্ণ বৈধ, অবৈধ কিছুই না, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে, আমার বিরুদ্ধেও মামলা হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ মামলা, তবুও আমি আমার টাকা তুললাম, এবং তখন যেহেতু বিএনপির আমলে এটা নিয়ে আর কিছু করতে পারে নাই, তারা মামলা করলো, আমার গাফিলতিতে অবশ্য মামলাটা এখনো রয়ে গেছে, তবে মামলা আল্লাহ রহমতে আশা করি বেশি দিন থাকবে না, এমনকি এই মামলায় যারা মামলা করেছে এখন আমি প্রস্তুতি নিচ্ছি, আমাকে কিছু কিছু আইনজীবী পরামর্শ দিয়েছে যে তাদের বিরুদ্ধে এটা মামলা হবে।
আচ্ছা ভাইয়া, আপনাকে মানে পত্র পত্রিকায় যেভাবে হাইলাইট করা হয় যে ফেনীর গডফাদার, ফেনীতে সন্ত্রাসীর কর্মকাণ্ডের প্রধান নেতা, আপনি বিষয়টা আসলে কতটুকু সত্য, বা আপনি জিনিসটা আসলে কিভাবে নেন, আদৌ সত্য কিনা?
সত্য হোক মিথ্যা হোক তারা সেভাবে চিহ্নিত করেছে, তবে পরিস্থিতি এখন সেরকম নাই, এখন আর অতটা লেখালেখি তারা সেভাবে করে না, কারণ হল এখন সত্য অনেকেই জেনে গেছে, আর তাছাড়া বাঙালির তো একটা নেচার আছে, তারা যখন হুজুক, যখন কেউ কোনো পত্রিকায় লিখে অনেক সময় কোনো বিচার বিবেচনা না করে বিশ্বাস করে একজনকে দোষী সাব্যস্ত করে, কিন্তু পরবর্তীকালে হয়তো বা দেখা যায় যে না, এটাতে সে দোষী নয়, এরকম আছে। তো এখন এইটা এসব লেখালেখি কম, আর যেহেতু লিখিও ছোটখাটো ভাবে আমার আপাতত, আমি আমার পত্রিকাটা হাজারিকা প্রতিদিনকে বড় পত্রিকা দাবি করব না, তবুও সাংবাদিক মহলে এটার যথেষ্ট ইতিমধ্যে পরিচিতি হয়েছে, সকল সাংবাদিকরা জানে যে আমি সাহস করে এটাতে যেটা লিখি, এখন অনেক পত্রিকাই সেভাবে সাহস করে অনেক কথা লিখতে পারে না, তো সেই জন্য সাংবাদিক মহলে এটার পরিচিতিটা একটু বেশি, আর যেহেতু এটার ওয়েবসাইট আছে, ওয়াল পেস্টিং হয় ইত্যাদি বিভিন্ন কারণে, মোটামুটি এই সংবাদটাতে কেউ যদি এখন মিথ্যা অসত্য কোনো কথা লেখে, আমি এটাকে সঙ্গে সঙ্গে আমারটা দিয়ে, একসময় তো আমার বলারই সুযোগ হতো না, যখন যে যা বলেছে সেটাই চালু থাকতো, কিন্তু এখন আমার প্রতিবাদ করার ছোট্টখাটো হইলেও একটা হাতিয়ার হাতে আছে, ফলে কেউ কোনো ভুল তথ্য দিলে, মিথ্যা কথা লিখলে, ষড়যন্ত্রমূলক লিখলে, সঙ্গে সঙ্গে আমি সেটার উত্তর করতে পারি।
আচ্ছা মানে এই পত্রিকাটা যখন নাকি একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটা আমার মনে আছে, পত্রিকায় হতো টেলিভিশনে, আমি সেই বিজ্ঞাপনটা দেখেছি যে একজন বলছে যে কোন একটা অস্ত্রের কথা বলছিল, অস্ত্র বাদ দেয় এখন আমার পত্রিকা আছে, এই টাইপের একটা বিজ্ঞাপন, এটা কেন আপনি করলেন, এরকম একটা বিজ্ঞাপন কেন করলেন?
এগুলো তো কোনো প্রশ্ন হইতে পারে না, এই টাইপের মানে কি টাইপ, এটা কি খারাপ হচ্ছে কি কোনটা বলো
না, না খারাপ না, মানে আরো অনেক হয়তো বা পত্রিকার মোটিভেশন দিয়ে হইতে পারতো, যে
আকর্ষণ পত্রিকায় বলো, এখানে বলেছি যে একজন এসে আমাকে বলছিল যে আপনার, আমার কাছে একটা অস্ত্র আছে, এটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই, বা এটা আমি বলতেছি সেই অস্ত্র তো আমার এখন আর দরকার নাই, আমার হাতে আরো বড় শক্তিশালী অস্ত্র আছে, তো এতে সুন্দর বক্তব্য আর কি হবে।
যে এখন সময়টা কাটে কিভাবে আপনার?
না সময়টা কাটছে এখন মূলত পত্রিকার কাজ করে, আর এই যে তোমার টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান দেখে, পত্রিকা পড়ে, এইভাবে মোটামুটি আমার এই যে কিছুক্ষণ ব্যায়াম ট্যায়াম সকালবেলার দিকে সময় ভালোই কাটছে, কোনো সমস্যা নাই, মূলত পত্রিকা সম্পর্কিত বিষয়গুলোকে দেখতে গিয়েই সময়টা কাটতে হচ্ছে বা সময় কাটাই, এটাই এটা, বিশেষ করে সন্ধ্যার দিকটা সেভাবে, সকালের দিকটা ভোর থেকে কিছুটা বয়স হয়ে গেছে, সেজন্য ব্যায়াম ট্যায়াম করেই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হয়, এই আর কি।
আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, অনেক সময় আমাদের কাজকে দিয়েছেন, বেশ কষ্ট করেই হয়তো আপনাকে দিতে হয়েছে, তারপরও ঢাকা এফএম এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। জুয়েল ভাই, একটু আপনার কাছে যেতে চাই।
অনেক ধন্যবাদ আবারও ফিরে আসবার জন্য। এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমজাদ হুসেইন, এরপরে দেখতে পাচ্ছি রুবেল, তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি লোকমান বিন আব্দুল আহাদ লিখেছেন ফেসবুকে, দীর্ঘজীবী হন আপনি এবং ফেনীতে আপনাকে আবার দেখতে পাই এমন অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। রাসেল এই কমেন্টটি করেছেন, আমারও তার সঙ্গে দেখা হবার সৌভাগ্য হয়েছে তিনি জানিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি তাবাসুম তানিয়া, তিনি লিখেছেন ঢাকা এফএমকে ধন্যবাদ তাকে আজকে ইনভাইট করবার জন্য এবং এমন একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে শুনেছেন এবং শুনে আপনার ভালো লেগেছে সেটা জানিয়েছেন। রিফাতুল ইসলাম ভুইয়া তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি আশরাফুল আলম লিখেছেন, আদর ভুইয়া লিখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আব্দুল আল জাবেদ তিনি লিখেছেন, আমি ঢাকায় থাকি বাট আমার জন্মস্থান ফেনী, এখন আমি ফেনীতে অবস্থানরত, ছোট থেকে পর্যন্ত জয়নাল হাজারীকে নিয়ে অনেক কথা শুনেছি, তা সত্যি কি মিথ্যা জানি না, তবে আজ তিনি নিজে যা বলছেন তবু শুনতে পারছি না, বিকজ ফেনীতে এফএম রেডিও নেটওয়ার্ক খুব ভালোভাবে শোনা যায় না। আচ্ছা, অনুরোধ করেছেন যেন নেটওয়ার্কটা বাড়ানো হয়, আর আজকে অনেকে হয়তো বা এই এপিসোডটি মিস করে গেছেন, তাদের জন্য বলবো আপনি এই এপিসোডটি ডাউনলোড করে শুনতে পারবেন আবারও আগামীকাল বিকালে, যদি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন বিকালের পর, তাহলেই কিন্তু আমাদের এই এপিসোডটি আমরা সেখানে আপলোড করে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে শুনে নিতে পারেন এই এপিসোডটি। অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন, সঙ্গে রয়েছেন, এত এত ফেসবুকে মেসেজ করেছেন। এরপরে দেখতে পাচ্ছি অনি লিখেছেন, আপনাকে খুবই পছন্দ করি। এরপরে আদর ভুইয়া তিনি লিখেছেন, ভাইসা আছে, ভাইসা থাকবে আমাদের অন্তরে, রাজনীতির মাঠে ওনাকে খুব মিস করি। আচ্ছা, এখন দরকার খুব ফেনীতে, উনি আমাদের গুরু। ওকে, এম এইচ আদর ভুইয়া এই কমেন্টটি করেছেন, মীর সাদ্দাম আমাদেরকে লিখেছেন, এরপরে আমির হুসেইন, হৃদয়, রাসেল শরীফ, মাসুদ আহমেদ আবুধাবি থেকে তিনি শুনছেন, ভালো লাগছে তা সেটা জানিয়েছেন। কানাডা থেকে আমাদেরকে ইকবাল হোসেন আসিফ তিনি লিখে জানিয়েছেন, এরপরে অনেক ধরনের প্রশ্ন তার কাছে ছিল, আশা করছি আজকে তো তিনি বিদায় নিয়ে নিয়েছেন, অনেক ধন্যবাদ জানাই আমাদের সবার পক্ষ থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো এবং তখন পড়বো আপনাদের SMS। সো কিছু যদি বলবার থাকে আজকের এপিসোডটিকে নিয়ে আমাদেরকে লিখুন SMS 16260 এই নাম্বারে, এছাড়াও ফেসবুকে আপনি জানাতে পারেন আপনার মন্তব্য facebook.com/ঢাকা FM 90.4। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4। ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, ফিরে এসে পড়বো আপনাদের কমেন্টস এবং সেই সঙ্গে SMS এবং ইনবক্সে যারা মেসেজ পাঠিয়েছেন সবকিছুই পড়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
কি পেয়েছো তুমি? মাসে একদিনও ঘুরতে নিয়ে যাও না, কিছু কেনার কথা বলে নানা রকম টাল বাহানা, আমার সাথে নাটক করো, নাটক।
জীবনটাই তো একটা নাটক। এই সংসারের জন্য নিজেই সংসারী হতে পারলাম না, আজ আমাকে অবহেলা, আমার জীবনটাই একটা নাটক।
এই যে ভাইয়া, কি হয়েছে?
আরে আপু বলেন না, সিএনজি দিয়ে ধাক্কা দিয়ে আমার গাড়ির বাম্পারটা ফালা দিছে, আবার নাটক করতেছে।
নাটক ভিন্ন কিছু নয়, জীবন থেকেই হয়। নাটক শুনতে কান পাতুন ঢাকা এফএম 90.4 এ আগামী 5 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার রাত 11টায়।
পাখি কেমনে আসে যায়, পাতার ভিতর অচিন পাখি কেমনে আসি যায় তারে তো পাখি কেমনে আসে যায় কুঠুরি নয় দরজা
কিভাবে গ্রাম নামে সুবোধ বালকটি রাজধানীতে হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারে সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ওষুধটা ভালো খাওয়াইলে পরে তো মামায় অজ্ঞান হয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌনকর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে টাকা। আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিত 1000 করে, আর আমাদেরকে দিত 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেল এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল, ওগুলো আপনি প্রথমে পিষে নিতে হয়। এই যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে, গান পাউডার নাকি, ওইটা খুব রিক্স, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও, ভুলো না তার ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে দেখে নিও, ভুলো না তার ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত দিন, স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তার ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও। সমুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। সমুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে ইরা, কোনো দিন ভুলে ছেড়ো না কো তুমি এই হার, গুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তার ডেকে নিতে তুমি। বন্ধু তোমার পথের সাথে কে চিনে নিও।
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে। বারোটা বেজে ঠিক 57 মিনিট এই মুহূর্তে আমার স্টুডিও ঘরের সময়। আমরা একেবারে শেষের দিকে। আমাদের আজকের অতিথি শেয়ার করেছেন তার কিছু অজানা ঘটনা, অজানা যে গল্পগুলি, যেই ব্যাপারগুলি, যেই ঘটে যাওয়া ঘটনাগুলি হয়তো অনেকেই জানতেন না। অনেকেই SMS করে জানিয়েছেন খুব ভালো লেগেছে এই এপিসোডটি। আনোয়ার ছাগল নাইয়া থেকে SMS করেছেন, নামকরণটা জানতে চেয়েছেন। আচ্ছা, এটা কিন্তু শুরুর দিকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আপনি হয়তো মিস করে গেছেন। আনোয়ার, আমাদের ওয়েবসাইট থেকে আগামীকালই আপনি ডাউনলোড করে নিতে পারেন। এমন অনেকেই অনেক SMS করেছেন। সাইদ আকরাম, এরপরে আমির হুসেইন, এরপরে দেখতে পাচ্ছি রায়হান SMS করেছেন। আচ্ছা, আরো একজন SMS করে জানিয়েছেন যে তার অনেক ঘুম পাচ্ছে, তারপরও এই অনুষ্ঠানটি শুনতে তার খুবই ভালো লাগছে। অরণি SMS করে জানিয়েছেন যে অনেক কিছু জানতে পারলাম আজকে। এরপরে মানিক SMS করেছেন, ফেনীর ঘটনা শুনতে চাই। আচ্ছা মানিক, আমরা আজকে আমাদের অতিথি আর নেই আমাদের সঙ্গে, তিনি ছিলেন, আজকে আর আমরা শুনতে পারছি না। আশা করছি যতটুকু শুনেছেন সেখানে অনেক কিছুই আপনি পেয়েছেন। এমন অনেক অনেক SMS আমরা পেয়েছি এবং ফেসবুকে অনেকে লিখেছেন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে ছিলেন পুরোটা সময় জুড়ে, অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, অন্ধকারের গল্পে যদি আসতে চান আপনিও বলতে চান আপনার জীবনের অজানা কোনো ঘটনার কথা, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন SMS এর মাধ্যমে। SMS এর নাম্বারটি হচ্ছে 16260। তবে SMS এর শুরুতে অবশ্যই লিখবেন OG স্পেস আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260। এই নাম্বারে আমাদের অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে ইনভাইট করবে আমাদের স্টুডিওতে আসবার জন্য। এছাড়াও ইমেইলে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন og@dhakafm904.com এই অ্যাড্রেসে। এছাড়াও আপনি লিখতে পারেন আমাদেরকে ফেসবুকে facebook.com/dhakafm90.4, যেটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেস। এছাড়াও লিখতে পারেন আমাদেরকে ফেসবুকের অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে সেটাতে, সেটা অ্যাড্রেস হচ্ছে facebook.com/og90.4। ওকে, এই ছিল আজকের মতো। অনেক অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। রাত 1টা বেজে গেছে, বিদায় নিব আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার আগামী এপিসোডে অন্ধকারের গল্পে। এছাড়া আমি আগামীকাল আসছি ঠিক রাত 8টায় ফ্লাইট নাম্বার 904। টিল দেন অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.